Guasha.
Guasha. Guasha.
ABC Radio 89.2 FM এ আছেন আপনি। শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছি শর্মি। এবং প্রতিবারের মতন এবারও রয়েছে দুটো গল্প। প্রথম গল্পটির নাম বলবো, প্রথম গল্পটির নাম হচ্ছে লং সাহেবের ছায়া, লেখক রমেন দাস, আর পড়ে শোনাবে সেতু। এখন শুনবেন গল্পটির প্রথম অংশ, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবে শুনছেন ABC Radio 89.2 FM, যেখানে চলছে কুয়াশা।
কলকাতা ছিল তখন ইংরেজ শাসিত ভারতের রাজধানী। আমরা এদেশের মানুষ হলেও আমাদের সব ব্যাপারে খবরদারি করত বিদেশি সাহেবরা। আর বিলেত থেকে সাহেব ভীমরা তো হর দমে আসতো কলকাতা বেড়াতে। দেশের বড় লাট থাকতেন এখানে, তার জন্য নির্দিষ্ট ছিল লাট ভবন। লাট ভবন থেকেই চলত ভারত শাসন, ফলে কলকাতা ছিল পুরোদস্ত সাহেব শহর। 12 মাসে 13 পার্বণের মতো শহরে সাহেব ম্যামদের আমোদ আহ্লাদ লেগেই থাকত। আর লাট ভবনে তো কথাই ছিল না, এলাহি খানা পিনা নাচ গানের আসর প্রতিদিন জমজমা সেখানে। মিস আইভিকে এখনকার কলকাতা ভুলে গেছে। তিনি ছিলেন ইংল্যান্ডের বনেদি এক লর্ড পরিবারের আদুরী কন্যা, অপূর্ব সুন্দরী, দুধে আলতা গায়ের রং, উজ্জ্বল নীল চোখে স্বপ্নের আবেশ, আর মাথা ভর্তি একরা সোনালি চুল। মাঝ মাসে আইভি বিয়ে থা করেনি, ছবি আঁকা আর কবিতা লেখা নিয়ে ব্যস্ত থাকতেন। সখ্যতা ছিল লন্ডন শহরের প্রায় সব অভিজাত পরিবারের সঙ্গে। তার রূপ গুণ আর নম্র ব্যবহারের জন্য সকলেই তাকে ভালোবাসতেন। লর্ড লিটন তখন ভারতের বড়লাট। লিটন সাহেবের গিন্নি মিস আইভির দারুণ বন্ধু। লন্ডনে একসঙ্গে লেখাপড়া, খেলাধুলা, ওঠা বসা করেছেন। বান্ধবী আইভির কলকাতা দর্শনের আগ্রহের কথা লাট গিন্নি জানতেন, তাই তিনি নিজে কলকাতা আসার পর বান্ধবী আইভিকেও একবার কলকাতা ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। আমন্ত্রণ পেয়ে আইভি খুবই খুশি। বড়লাটের বিবি হওয়া সত্ত্বেও তাহলে পুরনো বান্ধবী তাকে ভোলেননি। ছবি আঁকা আর কবিতা লেখার বাতিক ছাড়াও মিস আইভির আরো দুটি নেশা ছিল, সুযোগ পেলেই দেশ ঘোরা আর ফুল ফলের বাগিচায় হাত লাগানো। অতএব রাজ অতিথি হয়ে কলকাতা আসার আমন্ত্রণ তিনি সঙ্গে সঙ্গে লুফে নিলেন। এদিকে ব্লাড ভবনেও তোরজো শুরু হয়ে গেল। সাজানো গোছানো বিশাল প্রাসাদে নতুন করে ঝাড়পোছ সব শুরু হল, মালিদের গাজও বাড়ল। লাটগিন্নির হুকুমে কারো আর বিশ্রামের ফুরসত নেই। কানা ঘুষায় তারা জানতে পারল লাটগিন্নির এক বান্ধবী লন্ডন থেকে কলকাতায় আসছেন বেড়াতে, বেশ কিছুদিন থাকবেন ওইখানে। তখনকার দিনে উড়োজাহাজ আবিষ্কার হয়নি, লন্ডন থেকে কলকাতায় আসতে হতো 7 সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ। দীর্ঘ সমুদ্র যাত্রার শেষে কলকাতায় পৌঁছে মিস আইভির সে কি আনন্দ! বিলেতে বসে কলকাতার লাট ভবন সম্পর্কে যত শুনেছেন, বাস্তবে তার রূপ রং সৌন্দর্য শোভা যেন আরো অনেকগুণ বেশি। এদেশে আসার মাত্র কয়েক সপ্তাহ আগে মিস আইভি ইংল্যান্ডের বিখ্যাত শহর ডার্বিশায়ারে গিয়েছিলেন। সেখানকার ঐতিহাসিক কেলস্টোন রাজপ্রাসাদের ছবি তার চোখের সামনে ভেসে উঠল। কলকাতার লাট ভবনের সঙ্গে ওই রাজপ্রাসাদের সামান্যতম তফাৎ চোখে পড়ল না। পরাধীন ভারতে এমন সুন্দর একটি রাজপ্রাসাদ দেখে তিনি বিমোহিত হলেন, বিস্মিত হয়ে মন্তব্য করলেন, কলকাতার এই লাট ভবন যেন ঠিক ডার্বিশায়ারের রাজপ্রসাদের আদলেই তৈরি। বান্ধবী আইভির মন্তব্য শুনে লাটগিন্নি খুবই খুশি হলেন, বললেন, তুমি ঠিকই ধরেছ আইভি, শুনেছি ডার্বিশায়ারের ঐতিহাসিক প্রাসাদের নকশা ধরেই এই লাট ভবন তৈরি হয়েছে। মিস আইভি তৃপ্তির হাসি হাসলেন, তারপর চুপচাপ বেশ কিছুক্ষণ খোলা জানলার পাশে দাঁড়ালেন। অনেকক্ষণ ধরেই লাটবাগানের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, কিন্তু ডার্বিশায়ারের রাজপ্রাসাদের বাগানের তুলনায় এখানকার কলকাতার লাটবাগানের বাগানটা আরো অনেক বেশি বড়, অনেক বেশি সাজানো এবং সুন্দর। বুঝতে পেরেছি লাট ভবনের বিশাল এই বাগান তোমার মন কেড়ে নিয়েছে, বললেন লাট বিবি। আইভি বান্ধবীর কথায় সায় দিয়ে মুচকি হাসি হাসলেন, বললেন, ফুলে ফলে লতাগুল্মে সাজানো এমন বাগান কার না মন জয় করতে পারে বলো, এমন সাজানো বাগান সচরাচর দেখা যায় না। শীতের সকাল, শিশিরে ভেজা লাল হলুদ নীল রঙের ডালিয়া ফুলগুলোর উপর ভোরের নরম রোদ ছড়িয়ে পড়েছে। বিকেলবেলা রোদ সবে নিস্তেজ হতে শুরু করেছে, নীল আকাশের পশ্চিম অংশে রক্তিমাভা। সামনে তাকিয়ে আইভি দেখলেন অদূরে একটা ছোট্ট পুকুর, সারসার নারকেল আর পাম গাছের ছায়া ওই ছোট্ট পুকুরের জলে কাঁপছে। তিনি পুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বাগানে বুড়ো মালি রামশরণ পুকুর পাড়ের গাছপালা পরিষ্কার করছিল, মেম সাহেবের গলার আওয়াজে তার চমক ভাঙে। রামশরণ লাট ভবনের দীর্ঘকালের কর্মী, সে কিশোর বয়সে বাবার হাত ধরে লাট ভবনে যাওয়া আসা, তারপর একটু বড় হতেই এখানে চাকরি। কাজ করতে করতে সাহেব মেমদের ভাষা কিছুটা রপ্ত হয়ে গেছে তার, ভাঙা ভাঙা ইংরেজি আর আকার ইঙ্গিতে সাহেবদের সঙ্গে কথা বলতেও আটকায় না তার। মিস আইভির ইঙ্গিতে সে তার দিকে এগিয়ে গেল, কি সুন্দর এই পুকুরটা। মিস আইভি স্বাগত উক্তি করলেন। রামশরণ জানে এই মেম সাহেব আর কেউ নন, খোদ বড়লাটের মাননীয় অতিথি। সামনে হাজির হয়ে হাঁটু কেড়ে কিছুটা নিচু হয়ে বিদেশিনী অতিথিকে সালাম জানাল, বলল, ম্যাডাম একটা নয় দুটো পুকুর। এক গাল হেসে মিস আইভি কয়েক পা এগিয়ে গেলেন, দেখলেন সত্যি সত্যি পাশাপাশি এক জোড়া পুকুর। বললেন, ভারী সুন্দর তো এই লিলি পন্ডস। মনে প্রাণে একজন শিল্পী বলেই বোধ হয় মিস আইভি আবেগ মুখর হলেন। রামশরণ তার মন বুঝতে পেরে বললেন, ম্যাডাম বহু বছর আগে আপনার মতোই এক মেম সাহেবের অনুরোধে এই জোড়া পুকুরটা কাটা হয়েছিল বলেই শুনেছি আমি। মিস আইভি রামশরণের তারিফ করলেন, বললেন, তুমি তো দেখছি অনেক খবর রাখো, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। রাজ অতিথির ধন্যবাদ পেয়ে রামশরণ মহা খুশি, লাট ভবনের নানা ইতিহাস যেন মুহূর্তে তার কাছে উঠে এল, মেম সাহেবের কাছে তা সে ঢেলে দিতে চায়। মিস আইভি এক পা দুপা করে এগুতে লাগলেন, রামশরণও তার পিছু পিছু। জোড়াপুকুরের মাঝখানে একটি সাঁকো, খুব সাবধানে সাঁকো পার হয়ে মিস আইভি সামনের কৃত্রিম পাহাড়টির কাছে গিয়ে দাঁড়ালেন। ঝরঝর করে ঝর্ণার মতো জল পড়ছে। মুগ্ধ মেম সাহেব বলে উঠলেন, ওয়াও বিউটিফুল। রামশরণ আর এগোয় না, বুঝতে পারে মেম সাহেব সন্ধ্যার হালকা আলোয় পাহাড় লাগোয়া শান বাঁধানো চত্বরে কিছুক্ষণ নিরিবিলিতে কাটাতে চান। ভালোবাসা। ABC রেডিও 89.2 FM। সে এক ভয়াল সময় পৃথিবীতে মেন্টোস পাত্তি জ্বালাও নামে কোন শো তখন ছিল না। তখন বাচ্চারা জন্মানোর পর বলতো
এখন আর সেই দিন নাই দাদা, এখন আছে মেন্টোস পাত্তি জ্বালাও। এখন বাচ্চারা জন্মায় আর বলে
এখন থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত 11টায় রাজীব হাসানের সাথে
মেন্টোস খাও, বুদ্ধির বাত্তি জ্বালাও।
কুয়াশা কুয়াশা সবুজ গাছে ঘেরা চারিদিক, গাছে গাছে শুরু হয়েছে ঘরে ফেরা পাখিদের কলকাকলি। মেম সাহেবের মন খুশির আনন্দে যেন পাখিদের মতোই গুঞ্জন করে উঠতে চায়, চোখে মুখে ভরা আবেগের ছাপ। জোড়া পুকুর আর ঝর্ণার জলের দিকে নিষ্পলক তাকিয়ে ততক্ষণে আইভি উদাসীন। রামশরণ তার বাকি কাজ সারতে তাড়াতাড়ি হাত লাগাল। শীতের বাতাসে ঠান্ডা আমেজ, গঙ্গার উপারে অনেকক্ষণ সূর্য ডুবে গেছে, আকাশে রক্তিম আভাও ম্লান, সন্ধ্যার আবছা আলো আর হালকা কুয়াশায় সবকিছু ঝাপসা হয়ে এল। লাল সাহেবের সাজানো বাতি স্তম্ভের আলোগুলো জ্বলে উঠল। হাত মুখ ধুয়ে রামশরণ তার ঘরে ফিরল। অন্যদিন এ সময় লাট ভবনের তিনতলায় বলরুম নাচ গান আর যন্ত্রসঙ্গীতে মুখর হয়, কিন্তু আজকের সন্ধ্যা যেন একটু অন্যরকম, অদ্ভুত ধরনের একটা নীরবতা, আর তার মধ্যে রহস্যজনকভাবে কিছু লোকের ছোটাছুটি এবং ডাক্তারদের গাড়ির ভিড়। রামশরণের মনটা উসখুস করে, তাহলে কি লাট পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েছেন? অজানা আশঙ্কা তাকে উতলা করে। এরই মধ্যে লাট বাগানের গার্ডেন অফিসার রামশরণের কাছে ছুটে গেল। রামশরণ তাকে দেখে চমকে উঠল। রামশরণকে সে বলল,
মিস আইবি ভয়ানক অসুস্থ, লাট গিন্নি তাকে জলদি তলব করেছেন।
এরকমই একটা আশঙ্কায় ছটফট করছিল রামশরণ। সে লাট ভবনে ছুটে গেল, দেখল মেম সাহেবকে ঘিরে দাঁড়িয়ে আছেন লাট সাহেব, লাট গিন্নি আর কয়েকজন নামি ডাক্তার। মেম সাহেবের চোখ আধ বোজা, তখনও ভয় কাঁপছেন, অদ্ভুত এক আতঙ্কের ছাপ তার চোখে মুখে। ডাক্তার রোগটা ঠিক ধরতে পারছেন না। রামশরণের গলা পেয়ে মিস আইভি আধ বোঝা চোখ খুললেন, তারপর ভয়ার্ত স্বরে বলে উঠলেন, রামশরণ চলে যাওয়ার পর বিশাল একটা ছায়া আমার সামনে। বলতে না বলতেই আবার প্রায় অচেতন, আবার একটা গুঙানি শব্দ। ডাক্তাররা চিন্তিত হয়ে পড়লেন, লাট সাহেব এবং লাট গিন্নির চোখ মুখও ততক্ষণে শুকিয়ে গেছে। বান্ধবীর অসুস্থতায় ঘাবড়ে গেলেও লাট গিন্নি বেশ শক্ত ধাঁচের মানুষ, এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করছিলেন। এবার ইশারায় তিনি রামশরণকে পাশের ঘরে ডাকলেন, তার কাছে জানতে চাইলেন, মিস আইভিকে লাট বাগানের কোথায় এবং কখন সে শেষবারের মতো দেখেছে? রামশরণ বলল, ম্যাডাম আমার মনে হয় ম্যাম সাহেবের অন্য কোনো অসুখ নয়, সন্ধ্যার পর বাগানের পুকুর পাড়ে একা থাকায় বোধহয় তিনি ভয় পেয়েছেন। অবাক লাটগিনী বললেন, সে কি কথা, শহরের মাঝখানে এই লাট ভবন, কত আলো কত প্রহরী, তার মধ্যে ভয় পাবে কি করে?
যদি অনুমতি করেন একটা কথা বলতে চাই।
রামশরণ নিচু গলায় লাট সাহেবের কাছে আসিয়া গেল। লাটগিন্নি কিছুটা বিভ্রান্ত, কিছু যেন বুঝে উঠতে পারছেন না। অভয় দিয়ে রামশরণকে বললেন, কি বলতে চাও খুলে বলো। রামশরণ এবার ঢোক গিলে মাথা চুলকাতে চুলকাতে বলল,
বেশ কয়েক বছর আগের কথা, এই লাট ভবনে বড়লাট হয়ে লন্ডন থেকে এলেন লর্ড মেয়র সাহেব। উঁচু লম্বা সুপুরুষ, এই ভবন বাগান তার খুবই প্রিয় ছিল। সময় পেলেই একা একা সারা বাগানে পায়চারি করতেন তিনি। দেশ বিদেশ থেকে পছন্দ মতো বিচিত্র ধরনের গাছগাছালি যে তিনি আনিয়েছিলেন কি পরিমাণ তার কোনো হিসাব নেই। মন মতো গাছ এনে বাগানে লাগাতেন আর আমাদের ডেকে ডেকে বলতেন,
একটা গাছেরও যেন অযত্ন না হয়, বুঝতে পেরেছ?
আমরাও তাকে খুব ভালোবাসতাম। দেখতে উঁচু লম্বা বলে অনেকেই তাকে লং সাহেব বলে ডাকত। লং সাহেব সম্বোধনে তিনি খুশি হতেন। পরে জানলাম লাট সাহেবাও তাকে লং সাহেব বলেই ডাকতেন। এই লাট বাগানের উপর তার বেশ মায়া পড়ে গিয়েছিল। বলতেন,
যখন আমি থাকবো না, এই বিশাল এবং সুন্দর সাজানো বাগান আমার স্মৃতি ধরে রাখবে।
বলতে বলতে রামশরণ একটু আনমনা হল। চোখে মুখে বিষণ্নতার ছাপ ফুটে উঠল। লাটগিন্নি ব্যাপারটা বুঝতে পারলেন না, একটু বিরক্তি প্রকাশ করে ধমকে সুরে বললেন, তারপরের
ঘটনা খুবই দুঃখের এবং শোকের।
রামশরণ আবার বলতে শুরু করল,
সেবার কি একটা জরুরি কাজে লং সাহেব সুদূর আন্দামান দ্বীপে গেলেন। যাওয়ার আগে আমাদের ডেকে বলে গেলেন বাগানের যেন কোনো অযত্ন না হয়। তিনি চলে যাওয়ার পর বাগানটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতো। আমরা সকলে লং সাহেবের ফেরার আশায় দিন গুনছি। একদিন খবর এলো লং সাহেব অর্থাৎ বড়লাট মেয় সাহেব আর নেই। আন্দামানের বন্দি শিবিরের এক আফগান কয়েদির আক্রমণে তিনি মারা গেছেন।
এবার লাটগিন্নি তার ধৈর্য হারালেন, ধমকে সুরে বললেন, এই গল্প তো আমরা আগেই শুনেছি, তোমার কাছে পুরনো ইতিহাস শুনতে চাইছি আমি। লাটগিন্নির ধমক প্রায় অগ্রাহ্য করেই রামশরণ বলে উঠল,
ম্যাডাম এ কথা মোটামুটি সকলেরই জানা, কিন্তু।
আবার কিন্তু কিসে, যা বলবার তাড়াতাড়ি খুলে বলো। রামশরণ কিছুটা হতভম্ব, নিচু স্বরে সে বলল,
তারপর থেকে এই আমরা যারা রাত বিরতে লাট বাগানের কোনো কাজে একা বেরোই, বিশাল একটা ছায়া আমাদের চোখে পড়ে। দুজন কর্মী ওই ছায়া দেখে মূর্ছাও গেছে।
রামশরণের কথা শেষ না হতেই লাট সাহেবের দু চোখ ছানা পড়া। আতঙ্কিত কণ্ঠে বললেন, ওই আগে তো কখনো এ কথা জানাওনি। রামশরণ মাথা নিচু করে নীরব। তারপর সে তার আঙুল তুলে ধরে লাট ভবনের উত্তরের বিশাল সিঁড়ি বারান্দার দিকে, বলে,
লং সাহেবের মৃতদেহ আন্দামান থেকে কলকাতা আনা হয়, স্থির হয় যে তার মরদেহ কলকাতার লাট ভবনে একদিন রাখা হবে, তারপর সেই দেহ তার স্বদেশ ভূমিতে বিলাতে পাঠানো হবে। সে সময় পুরো ২৪ ঘন্টা লাট সাহেবের দেহ ওই সিঁড়ি বারান্দায় রাখা হয়েছিল।
বলতে বলতে রামশরণের গলা ভার হয়ে এল। লাটগিনী তা বুঝতে পারে, তার চোখে মুখে ফুটে ওঠে বিষণ্নতার ছাপ। রামশরণের চোখের সামনে অতীত স্মৃতি ভেসে উঠল। বলল,
লাট সাহেবের মৃতদেহ নিয়ে সেবার লাট ভবন ২৪ ঘন্টা জেগেছিল। কলকাতার মানুষও সেদিন ছোকে একেবারে ভেঙেই পড়েছিল।
রামশরণের কথা শুনে লাটকিনিও বাক্রুদ্ধ। তার মুখেও কোনো ভাষা নেই, কিছুক্ষণ নীরবতা, দুপক্ষই চুপচাপ। তারপর রামশরণের নীরবতা ভাঙল, বলল,
মাদাম, মনে হচ্ছে লং সাহেবের মৃত্যুর পরও তিনি তার এই বাগান প্রিয় গাছগাছালির কথা ভুলতে পারছেন না। রাত বিরাতে তার অতৃপ্ত আত্মা হয়তো ছায়া হয়ে এই বাগানে ঘুরে বেড়ায়।
আতঙ্কিত লাটগিন্নির কণ্ঠে হঠাৎ আত্মচিৎকার,
ইটস এ ঘোস্ট!
তাহলে কি লং সাহেবের প্রেতাত্মার ছায়া দেখেই মিস আইভির এই দশা? বলতে বলতেই তার সারা শরীর যেন কাঠ হয়ে গেল। তার স্থির দৃষ্টি তখন রামশরণের দিকে প্রসারিত। রামশরণের মুখে আর কোনো কথা শুনল না, নত মস্তকে সে চুপচাপ দাঁড়িয়ে রইল।
এতক্ষণ ধরে শুনছিলেন গল্প লং সাহেবের ছায়া, লেখক রমেন দাস, এবং পড়ে শোনাচ্ছিল সেতু। আর সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটি একটু দীর্ঘ এবং খুবই নামকরা লেখকের, আমাদের সবার প্রিয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, এবং এর নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি। গল্পটির নাম আজকে আগেই বলে দিচ্ছি, গল্পটির নাম সিঁড়ি ভেঙে ভেঙে। আসুন তাহলে গল্পটির প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, চলছে কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন। বয়স একটু স্তিমিত হয়ে এসেছে ঠিকই, সবসময় আগের মতো ফনা তুলে দাঁড়ায় না। সংসারে নানা প্রকাশ্য চোরামারে বারবার আহত হয়েছে বটে, কিন্তু এখনো আছে। কে জানে, হয়তো অহংকারটুকুই আছে, আর তার কিছুই নেই। অহংকারের কারণেই ছেলেটা পর হয়ে গেল, জামাই আশা বন্ধ করল, শ্রী শেখার সাথে একটা জীবন গুলিবলও হল না তার। দুবার তাদের সম্পর্ক স্থায়ীভাবে ভেঙে যাওয়ার মুখে এসেছিল। এখনো যদিও টিকে আছে সম্পর্কটা, তবে ওপর ওপর ভেতরে কোনো টান নেই, সমবেদনা নেই। দুটো মানুষ একই ছাদের তলায় বাস করে মাত্র। আজ ওই অহংবোধই তাকে প্ররোচনা দিয়েছিল হঠকারিতার। সন্ধ্যেবেলা রুটিন মতো সাল্লুভ্রমণ সেরে ফিরে এসে দেখলেন লিফটটা খোলা, দুজন মিস্ত্রি গোছের লোক খুটখাট করে কিছু সারাচ্ছে টারাচ্ছে। বাসুদেবকে দেখে তাদের একজন নিরাসক্ত ভাবে জানিয়ে দিল সার্ভিসিং হচ্ছে, লিফট সারতে আরো দুই তিন ঘন্টা লাগতে পারে, আজ নাও হতে পারে। বাসুদেব চিন্তিত হলে, তার ফ্ল্যাট আটতলা, হাওয়াটা ভালো নয়, উচিত হবে কি সিঁড়ি বেয়ে ওঠা? এদিক ওদিক গ্যারোয়ানকে খুঁজে হতাশ হলেন। সে ব্যাপারটা প্রায় সময়ের মতো ছুটো নাতায় কোথায় যেন চলে যায়। সিঁড়িটার কাছে এসে দাঁড়ালেন। আধুনিক ফ্ল্যাট গুলোর তলা তেমন উঁচু না, পারবেন কি? যৌবনে ন্যাশনাল টিমের ফুটবলার ছিলেন, ক্রিকেটও খেলেছেন, এখনো দেয়াল আলমারি ভর্তি তার খেলার ট্রফি। অহংটা মাথা চাড়া দিল, পারবেন না, তাই কি হয়? মাত্র 66 বছর বয়স, এখনো দুবেলা মাইল দুয়েক করে হাঁটেন, শরীর নিয়ে এখনো তার অহংকার আছে। মাস চারেক আগে হাঁটের গন্ডগোল ধরা পড়েছিল ঠিকই, তবে সেটা তেমন দুশ্চিন্তার কিছু না, অন্তত তিনি তাই মনে করেন। একটা তো লড়ছিলেন বাসুদেব, কোনো অসুবিধাই হলো না, আস্তে আস্তে উঠলে কোনো অসুবিধা হওয়ার কথা না। উঠতে উঠতে নিজের প্রবল অহংকারের কথাই ভাবছিলেন। হ্যাঁ ঠিকই তো, তিনি অহংকারী, কিন্তু ওই অহংকারী কি তাকে বাঁচার জীবন শক্তিটা যোগান দেয় না? অহংহীন পুরুষ আবার পুরুষ নাকি? ভাবতে ভাবতে বাসুদেব উঠে দেখলেন একটি পরিবার, স্বামী স্ত্রী এবং দুটি বাচ্চা লিফটের কাছে দাঁড়িয়ে সুইচ টেপাটেপি করছে। বাসুদেব তাদের জানিয়ে দিলেন যে লিফট খারাপ, সার্ভিসিং হচ্ছে। কথা বলতে গিয়ে বাসুদেব টের পেলেন তার হাঁফ ধরে যাচ্ছে, বড় হাঁফ। একটু রেস্ট নিয়ে নিতে হবে। বাসুদেব জানেন এসবের হা করে শ্বাস নিতে হয়, তাতে অক্সিজেন বেশি যায় শরীরে। দেয়ালে একটু ছেঁচ দিয়ে দাঁড়ালেন দিদি। খুব ঘাম হচ্ছে, বড়া বড়ি তিনি খেতে ভীষণ ভালোবাসে। ডাক্তারের নির্দেশ না মেনে প্রায় সবসময় মশলাদার খাবার খেয়ে ফেলেন। মাংস ছাড়া যেন তার খাওয়াই সম্পূর্ণ হয় না। মনে পড়ল আজ দুপুরেও তিনি শুটকি মাছ খেয়েছেন, সেটা বেশ ঝাল আর মশলাদার ছিল, সেই সাথে খাসির মাংস ছিল। এছাড়া খেয়েছেন পাবদা মাছ আর পোনা মাছের দুরকম পদ। পেটে গ্যাস হয়ে এত ঘাম হচ্ছে নাকি? মিনিট পাঁচে শিরের চাতালটা দাঁড়িয়ে রইলেন তিনি। আস্তে আস্তে হাফ ধরা ভাবটা কমে গেল, কমলো, কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হলো না ফুসফুস। শ্বাসের মৃদু কষ্ট রয়ে গেল, আরো চারতলা বাকি। বাসুদেব খুব ধীরে ধীরে সিঁড়ি ভাবতে লাগলেন, পারবেন, এর চাইতে অনেক কঠিন কাজ তিনি করেছেন, মাত্র আটতলা উঠতে পারবেন না। 66 বছর বয়সে তো তিনি একজন সক্ষম পুরুষ। পাঁচতলা পেরোবার আগে বাসুদেবকে আবার থামতে হলো, আবারও শ্বাসটায় টান পড়েছে, বড্ড ঘাম, সারা গায়ে কেঁচোর মতো ঘামের ধারা নামছে, পাঞ্জাবের নিচে গেঞ্জি ভিজে যাচ্ছে ঘামে। বাসুদেব দাঁড়ালেন, চোখটা কি একটু ঘোলাটে দিচ্ছে, শরীরটা বেশ দুর্বল, পায়ে একটা মৃদু থরথরানি। ছয়তলা এসে বাসুদেবের বুকের মাঝখানে ব্যথাটা টের পাচ্ছিলেন, মৃদু কিন্তু নিশ্চিত। বুকে দুরাগত দামামার মতো একটা আওয়াজ এবং আচমকা চোখে একটা অন্ধকার পর্দার মতো কিছু ড্রপসিনের মতো পড়ে উঠে গেল। সমস্ত বুদ্ধি ব্যক্তি যুক্তি সাহস ভেদ করে একটা ভয় বাসুদেবকে জাগতে ধরল। তার কি কিছু হচ্ছে? সময় এসে গেল নাকি? সামনে যে দরজাটা পেলেন তারই জোর বেল চেপে ধরলেন, বারবার বেল টিপলে, বারবার আওয়াজ হল, বৃথা, কেউ নেই এ সময়। প্রতি তলায় তিনটে করে ফ্ল্যাট, তিনটে দরজাতে বেল টিপলেন বাসুদেব। তার এখনই শুয়ে পড়া দরকার, মেঝেতেই শুয়ে পড়বেন নাকি? ডাক্তার তাকে বলেছিলেন হার্ট অ্যাটাক জেল পেলেই শুয়ে পড়তে, কিন্তু বাসুদেব পারলেন না, মেঝেই শুবেন। বাসুদেব সেই মুহূর্তে কি তা পারে? অহন যে এখনো মরেনি, তিনি অসহায়ের মতো সিঁড়ির চাতালে শুয়ে পড়লে যে লোকে হাসবে। ছয়তলা পেরিয়ে এসেছে, সাত পেরিয়ে আজে উঠে যেতে পারলে আর ভাবলে কি, কিন্তু আরো দুটো তলা যেন এভারেস্টের মতো উঁচু মনে হচ্ছে। বাসুদেব গেলেই আঁকড়ে আরো দুটো সিঁড়ি ধরতেই কোকিয়ে উঠলেন ব্যথায়, মাথা চলে যাচ্ছে, হাত পা শিথিল, আরো শিথিল হয়ে যাচ্ছে। তিনি প্রাণ বলে ডাকতে চেষ্টা করলেন, শিখা, শিখা, শিখা। সিঁড়ি দিয়ে কে যেন নেমে আসছিল, খোলা চোখে তাকিয়ে ধীরে ধীরে বাসুদেব সিঁড়িতে বসে যাচ্ছে, চেঁচিয়ে বললেন বাঁচাও। যে নেমে এলো তার মুখটা চিনতে পারলেন বাসুদেব, তার দিকে এগিয়ে আসছে। বাসুদেব হাতটা বাড়িয়ে দিলেন, সে ধরল, ধীরে পায়ে নেমে গেল পাশ কাটিয়ে। বাসুদেব গড়িয়ে পড়লেন সিঁড়িতে, চোখে যবনিকা নেমে এলো।
টুকুদা, তুমি এসেছ, যাক ভালোই হয়েছে, তুমি তো প্রথমবার এলে এ বাড়িতে, বাড়ি চিনতে আবার অসুবিধা হয়নি তো?
পুলিশের আবার বাড়ি চিনতে অসুবিধা হয় নাকি? কি যে বলিস না পাগলের মতো। যাই হোক, ঘটনাটা কি বলতো?
আরে হয়েছে কি জানো, ইভিনিং ওয়াক শেষে বাবা বাড়ি ফিরে লিফটে না উঠে সিঁড়ি ভেঙে উঠছিলেন। দুর্বল হার্টকে আর ওই পরিশ্রম নিতে পারে বলো? সাততলার গোড়াতে উনি হার্ট অ্যাটাক করে, তারপরে রাত 10টা পর্যন্ত না কেউ টেরই পায়নি ঘটনাটি। সাততলার সেলিম সাহেব 10:30 দিকে ফিরে বাবাকে দেখতে পেয়ে খবর দিলেন, আর দারোয়ানও কিছুই বলতে পারেনি। কি করেছে কি হলো আমরা ঠিক জানি না।
কিন্তু একজন ক্রনিক হার্টের পেশেন্ট লিফট থাকতে লিফটে না উঠে সিঁড়ি ভেঙে উঠলেন কেন?
কি করে বলবো, শরীর নিয়ে অবশ্য তার খুব অহংকার ছিল, হয়তো শক্তি পরীক্ষা করতে চাইছিল। যদিও চারতলার 3B ফ্ল্যাটে যারা থাকেন তারা বলছিল লিফটটা সার্ভিসিং হচ্ছিল, তাই তিনি লিফটে না উঠে সিঁড়িতে হেঁটে উঠছিলেন। বাবাই নাকি ওনাদেরকে বলেছিল যে লিফটটা নষ্ট হয়ে আছে।
ওনারা দেখেছিলেন কি কাউকে লিফট সার্ভিসিং করতে?
না, ওনারা নিচে নেমে সার্ভিসিং এর কোনো লোককে দেখতে পাননি, তবে লিফটে দরজা খোলা ছিল, আর ওনারাও খেয়াল করেছেন যে বাবা ভীষণ ঘামছিলেন আর হাঁপাচ্ছিলেন। আমাদের প্রশ্ন হচ্ছে নতুন লিফট হঠাৎ সার্ভিস এনে প্রয়োজন পড়লো কেন?
কি আর করা যাবে, যা হওয়ার তো হয়েই গেছে।
কিছু তো করার ছিল টুকুদা, লিফট যখন চলছে না তখন বাবা একটু অপেক্ষা করলে পারতেন, কারণ ঘটনার আধা ঘন্টার মধ্যে পাঁচতলার আলমগীর সাহেব বাড়ি ফিরেন, উনি তো লিফটেই উঠলেন। কি যে বলো না, স্যার কি দেখেছো এখানে? দেখো না ঘরে কান্নাকাটির কিছুই নেই, ওই যে দেখো সোফায় বসা আমার শাশুড়ি, মুখটা একটু থমথমে, ব্যাস এতটুকু। আর অর্ক আর আমার দেবর বুদ্ধদেব গম্ভীর মুখে ঘুরে ঘুরে করছে, আর আমার ননদ সুপর্ণা আরেকটা সোফায় চোখের রুমাল চাপা দিয়ে বসে আছে। উনি যে ধরনের মানুষ ছিলেন তাতে আমাদের শোক আসবে কোথা থেকে বলো?
বুঝলাম,
আমি তো চিন্তায় আছি এরপর কি হবে সেটা নিয়ে। শুনছি মোহাম্মদপুরের ভাসুর আর দেবরা নাকি হাঙ্গামা করতে পারে। তুমি তো জানো না মোহাম্মদপুরের বাড়িটা থেকে বাবা আমার কাকা তো ভাসু দেবরদেরকে বঞ্চিত করেছিলেন।
হাঙ্গামা করার কি আছে, কেস করুক, আদালতে ফাজলা করে দেবে।
মামলা তো হয়নি, তাতে নাকি কোনো লাভ নেই।
তাহলে আর হাঙ্গামা করে কি লাভ?
মা তো এই ফ্ল্যাটে একা থাকবেন, এখন উনি ভয় পাচ্ছেন ওরা এসে হামলা করলে উনি তো কিছু করতে পারবেন না। উনি পুলিশ প্রোটেকশনের কথা অবশ্য বলছিলেন, দাদা তুমি কিছু করতে পারবে?
এক্ষেত্রে পুলিশ অ্যান্টিসিপেটরি প্রোটেকশন দেয় না, তবে উনি সিকিউরিটি গার্ড রাখতে পারেন, কিন্তু তার কি দরকার, এত বড় ফ্ল্যাট তোরা এসে থাকলি তো পুলিশ।
না বাবা, আমরা আলাদা আছি, আলাদাই ভালো।
তোর দেব বুদ্ধদেব তো বিয়ে করেনি, সে এসে তো মায়ের সঙ্গে থাকলেই পারে, আসলেই তো এত বড় ফ্ল্যাটে উনি একা থাকবেন কি করে?
বুদ্ধ, ওকে তো তুমি চেনো না, তোমাদের জামাই তো তার বাবাকে পছন্দ করতো না ঠিকই, কিন্তু ঘেন্নাও করত না। বুদ্ধর তো বাবার উপর এত রাগ, বাবা যে বাড়িতে থাকতো সে বাড়িতে এক রাতও এখন সে থাকতে রাজি না। আবার মেয়ে জামাইকেও কি একটা কারণে জানি জুতো পেটা করার হুমকি দিয়েছিলেন তিনি, তারপর থেকে তো মেয়ের আসা যাওয়া বন্ধ। কি যে বলবো দাদা, একটা মানুষের ব্যবহার কত যে খারাপ হতে পারে।
মেগালোম্যানিয়াক, মেগালোম্যানিয়াকদের সৌজন্যবোধ কমই থাকে, এরা নার্সিসিজমের করুণ শিকার, না পারে অন্যকে আপন করতে, না পারে নিজেকে অন্যের মধ্যে সঞ্চার করতে, ফলে এরা একা হয়ে যায়। যাই হোক, তোর শাশুড়ি যাদের ভয় পাচ্ছেন তাদের নাম ঠিকানা আমাকে একটা কাগজে লিখে দিস তো।
ওই যে বলতে না বলতেই হাজির, ওই তো ওনারাই, এই যে সামনে বয়স্ক মতো ছিল উনি আমার কাকা শ্বশুর। ও বাবা, উনি দেখি আবার কাঁদছেন, চোখ লাল, কান্নাটা তো নকল বলে মনে হচ্ছে না টুকুদা? আরে না 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 না, ওই যে সবুজ টি শার্ট মোচলা যে লোকটা দেখছো না, ওনার নাম গোপাল, সম্পর্কে আমার ভাসুর হন। আমার কাকা শ্বশুর বাদে বাকি সবাই অনেক অ্যাগ্রেসিভ, শুনেছি ওই গোপাল দা তো বাবাকে খুব ভয় দেখাতো, লাশ ফেলে দেওয়ার কথাও বলেছিল একদিন, একবার মুখের উপর এরকম কথা বলেছে, বাবাও তেরে মারতে গিয়েছিলেন।
তোর শাশুড়ির সাথে তো বেশ ভালোই সম্পর্ক মনে হয়, বেশ ভদ্রভাবেই কথাটা বলছে, আমার মনে হয় না ওরা তোর শাশুড়ির উপর হামলা টামলা করবে, এমনিতে উনি বেশ শক্ত ধাতের মানুষ, স্বামী মারা যাওয়ায় অত বেশি ভেঙে পড়েনি কিন্তু।
দুজনের সম্পর্ক তো ছিল বিষ দাদা, বুঝতে পারছো না কাঁদবে কি, মনে মনে হয়তো খুশি হয়েছেন, যা হাড় জ্বালানো মানুষ ছিলেন আমার শ্বশুর মশাই।
আচ্ছা শোন, আমার কিছু জরুরি কাজ আছে, আমি বরং উঠি, পরে দরকার হলে খবর দিস।
দাদা তুমি কি ওদেরকে একটু ছেদ দিয়ে দেবে না, মানে তুমি একটু ছেদ করলে হয়তো ওরা ভয় পেতে পারে।
উল্টোটাও হতে পারে, ছেদ করলে ইগোতে লাগবে, হিউম্যান সাইকোলজি পরেই টিকে দিও।
দাদা তোমার যেহেতু এই এলাকাতেই পোস্টিং, মাঝে মাঝে মায়ের একটু খোঁজ নিয়ে যেও, হ্যাঁ বড্ড একা হয়ে গেলেন উনি।
আচ্ছা আমি পুরো বিষয়টাই দেখব, কারণ কোনো একটা বিষয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, সেই সন্দেহটা দূর না করা পর্যন্ত আমি তার বসে থাকব না, আর তুই এখনো বোকাই আছিস, সবকিছু সবসময় খুলে বলতে হয় নাকি?
বড় চাকরি করার একটা মস্ত সুবিধা আছে,
ছুটির দিন বলে কিছু নেই, এমনকি শনি রবিবারেও এমন কিছু অ্যাপয়েন্টমেন্ট বা পার্টি থাকে যার সাথে কোম্পানির স্বার্থ জড়িত। শঙ্কর বসু এটা 3 নম্বর চাকরি, সেলস ইঞ্জিনিয়ার থেকে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির কান্ট্রি ডিরেক্টর। গুলশান দুয়ে মস্ত ফ্ল্যাটে বসবাস, ঘরে আধুনিক ফার্নিচার, গ্যাজেটস, কাজের লোকের অভাব নেই। আজ ছুটির দিন নয়, 9টার মধ্যে অফিসে পৌঁছতেই হবে। এমনিতে ভোরে উঠে জগিং থেকে শুরু করে সারাটা দিন তার কাটে প্রচন্ড ব্যস্ততায়। তবে আজ সকাল 7টায় শঙ্কর বসুর ব্যস্ত সকালটা কিছুটা মন্থর করে দিল খবরের কাগজের একটা ছোট্ট খবর। খবরটা বেরিয়েছে খেলার পাতায়, ডিটেলস বেশি নেই। খবরটা দেখি আপনা থেকে একটা গালি তার নিঃশব্দ জিভের উপর দিয়ে গড়িয়ে এলো। এতে সামান্য লজ্জিত হল শঙ্কর, কারণ খবরটা যে বাসুদেব সেনগুপ্তের মৃত্যুর খবর। এই লোকটা যে তার জীবনকে বিষিয়ে তুলেছিল চরম ভাবে, আর সেখানে তার কিছু করার ছিল না। অহংকারীরা একটু স্বার্থপর হয়েই থাকে এবং তারা অন্যের সম্পর্কে উদাসীন। এই উদাসীনতা আর স্বার্থপরতা যে কতটা নির্মম হতে পারে তার উদাহরণ এই গল্পের শঙ্কর আর রীনা, স্বামী স্ত্রী। এই দম্পতিকে ভালো করে দাম্পত্য জীবন যাপনই করতে দেননি বাসুদেব। তার মতো খেলোয়াড়দের তো আর ভক্তের অভাব হয় না, বিশেষ করে মেয়ে ভক্তের। তাদের বেশ কয়েকজনের খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এটাই তাদের জীবনের স্বাভাবিক ছন্দ ছিল, মনে রাখার মানে হয় না। কিন্তু রীনা অন্যরকম। রীনা ছোটখাটো, রোগা, কিন্তু মুখখানা ভারী মিষ্টি। মায়াবী চোখ দুটো ছিল গভীর রহস্যে ভরা। রীনা যখন বাসুদেবের প্রেমে পড়ে তখন রীনার বিয়ে হয়ে গেছে, আর বাসুদেব শুধু বিবাহিতই নন, দু ছেলেমেয়ের বাবাও। কিন্তু রীনা আর বাসুদেব এমন ভাবে দুজন দুজনের প্রেমে পড়ে গেল যেন তাদের বয়স সন্ধি। দুজনেই দুজনের বিবাহিত জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কিন্তু বেচারা শঙ্কর ডিভোর্স নিতে দেয়নি। সে এমনই ভালোবাসত রীনাকে যে বাধ্য হয়ে রীনাকে বলেছিল, যা খুশি করো কিন্তু আমাকে ছেড়ে যেও না, আমি বাসুদেবের সাথে তোমার সম্পর্ক মেনে নিচ্ছি। এমনকি রীনা চুক্তিও করে নিয়েছিল তার প্রথম সন্তানটি হবে বাসুদেবের। শঙ্কর সেটিও মেনে নেয়। বাসুদেব আর রীনার সন্তান হল বিরাজ। বিরাজ জানে না যে বাসুদেবই তার বাবা, তার বৈধ বাবা শঙ্কর। আর জন্মের পর থেকে বিরাজকে শঙ্কর সহ্য করতে পারেনি কোনো দিন। বিরাজ হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছিল, সেও নিজের থেকে শঙ্করের কাছে ঘেঁষার চেষ্টা করেনি। আজ হঠাৎ শঙ্করের একটু গরম লাগছে, কিন্তু তার মনে হল এটা ঠিক সেই গরম নয়, বহুদিনকার পুরনো একটা রাগ আর অপমানে ঝটকা মেরেছে আজ শরীরে একটা মৃদু রিরি ভাব।
একি আজ তো অত গরম না, এসি চালিয়েছে যে?
বাসুদেব মারা গেছে।
কে মারা গেছে?
সেই স্কাউন্ডেলটা।
কে খবর দিল?
পেপারের শেষ পাতায় আছে, দেখে নিও। আমাকে আর তোষ দিও না, আজ আমার খেতে ইচ্ছে করছে না। আর ইউ শকড?
আর ইউ হ্যাপি?
আই শুড নেভার বি হ্যাপি। আই এম ভেরি সরি ফর মাই রিঅ্যাকশনস।
কফিটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে।
দেখো রীনা, আমার ইচ্ছা নেই যে আমি মারা গেলে আমার বিষয় সম্পত্তি বা টাকা পয়সার ভাগিদার বিরাজ হোক। ব্যাপারটা মনে হয় বিরাজকে আগে থেকে বলে রাখা ভালো, নইলে ওর হয়তো একটা এক্সপেকটেশন তৈরি হতে পারে।
কিভাবে বলবো?
সেটা তোমার দায়িত্ব, আমার না। পিতৃ পরিচয়টা মিথ্যা হলেও তোমার মুখের দিকে তাকিয়ে আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু ওয়ারিশন হিসেবে ওকে আমি মেনে নিতে পারি না।
আমাকে একটু সময় দাও, আমি ওকে বুঝিয়ে বলবো।
সেটাই ভালো, আমার তো মনে হয় এটাই ওকে সব জানানোর ঠিক সময়। ওর জানা উচিত ওর বায়োলজিক্যাল বাবা সম্পর্কে। আমি তো অনেকদিন ওর দায়িত্ব পালন করলাম, ওই জানোয়ারটা তো কিছুই করল না। বিরাজি না হয় এবার তার দায়িত্ব পালন করুক, চলি।
শঙ্কর সংকীর্ণ মনে নয়, তবুও শঙ্করকে একটু দোষ দেয় না রীনা, বরং শঙ্কর ভদ্রলোক বলেই সব মেনে নিয়েছে। শুধু রীনার মুখের দিকে তাকে, কিন্তু রীনা যে জিনিসটা আজও বুঝতে পারে না সেটা হলো শঙ্করের তার প্রতি ভালোবাসা। এরকম কেন হয়? শঙ্কর কি ভীষণ ভালো একজন মানুষ? শঙ্কর কি খুব মহান? শঙ্কর চলে যাবার পর লিভিং রুমে গিয়ে পেপারটা দেখল রীনা। শোক নয়, হাহাকার নয়, আজ রীনার বড় লজ্জা হচ্ছে, আজ তার কান্নাও পাচ্ছে। বাসুদেব যে কেন এসেছিল তার জীবনে, অনেকদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল দুজনে, বাসুদেব ডিভোর্স দেবে শিখাকে, রীনা ডিভোর্স দেবে শঙ্করকে, তারপর বাসুদেব আর রীনা বিয়ে করবে। করলে আজ কি হতো? সাড়ে আটটায় বিরাজ ফিরল, রীনার বাসুদেবের ছেলে সে, শঙ্করের নয়। ব্যাপারটা অজানাই আছে হয়তো বিরাজের কাছে, তবু রীনার সন্দেহ হয় সে বা শঙ্কর ঘটনাটা ওকে না জানালেও কোনো না কোনোভাবে বিরাজ সেটা জেনে যাবে। বিরাজের মুখের গড়ন একেবারে যেন রীনার মতো, কিন্তু শরীরের গঠনে আর প্রকৃতিতে সে অবিকল বাসুদেব। 18 বছর বয়সে সে নাম করা স্পোর্টসম্যান, টেনিস আর ক্রিকেটের গাদা গাদা প্রাইজে ঘর ভর্তি করে ফেলেছে, বাংলাদেশের সবচেয়ে ফাস্ট বোলার হওয়ার ইচ্ছা তার। বিরাজ যত যাই করুক, শঙ্করের জীবনে সে একটা চক্ষুশূল ছাড়া আর কিছুই নয়। বারবার নিজের ছেলেকে আগলে আগলে রেখেছে রীনা। বাসুদেবের মতো বিরাজও খেতে খুব ভালোবাসে। রীনা উঠে গিয়ে দেখল টেবিলে খাবার দাবার ঠিক মতো দেয়া হয়েছে কিনা। আজকে মাছ রান্না করতে বলেছিল কাজের মেয়েটাকে। রীনার হঠাৎই মনে হল আজকে আর মাছ টাছ খাওয়া উচিত হবে। বাপ মূল্য তো হিন্দু মতে ছেলের অসুচ হয়, অসুচের অন্যান্য নিয়মকানুন না হয় পালন নাই করলো, অন্তত আমিষ খাওয়াটা তো বন্ধ রাখাই যায়। আজ শুধু সবজি আর ঘি ভাত দিয়ে খেতে দেবে ছেলে।
The coolest music.
এতক্ষণ প্রথম পর্ব শুনছিলেন কুয়াশায়। আজকে বেশি কথা বলছি না, দুটো কারণে। প্রথম কারণটি হচ্ছে আজকের গল্পটি বেশ দীর্ঘ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকের গল্পে এত রহস্য যে আমার মনে আমার কোনো কথা বলাই উচিত হবে না। আপনারা সবাই শুনতে থাকুন। তাই চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি, সঙ্গেই থাকবে। কিন্তু শুধু সবজি।
সবজি সবজি কেন? এন্টায়ার মিলটাই সবজি। জীবনে শুধু সবজি তো কখনো খাইনি।
আজ খা, খেয়ে দেখ, খারাপ লাগবে না। মাঝে মাঝে সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো।
তার মানে এখন থেকে মাঝে মাঝে সবজি খেতে হবে নাকি?
সেটাই ভাবছি।
তাও বাইরে গিয়ে কিছু খেয়ে নিতে হবে।
না, বাইরেও খাবে না।
সবজি খেলে কি পেট ভরে? মনে হয় খাওয়াই হয়নি
মোটে একটাই দিন তো।
আচ্ছা ঠিক আছে। জানো মা, একটা ভালো খবর আছে। নেক্সট উইকে আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য চিটাগং নিয়ে যাবে। এক উইকের ট্যুর।
যাক ভালোই তো।
আজ তোমাকে একটু আউট অফ ফর্ম দেখাচ্ছে, কেন বলো তো? ঝগড়া টগড়া হয়নি তো?
ঝগড়া? ঝগড়া কেন হবে?
সেটাই তো ভাবছি, তোমাদের তো কখনো ঝগড়া হয় না। ইজ সামথিং রং?
তেমন কিছু না রে, এমনি শরীরটা ভালো লাগছে না, বয়স হচ্ছে না।
তোমার আবার এমন কি বয়স? মিড ফোর্টিজ হয়তো। নতুন একটা স্পা খুলেছে পরের রোডে, যাবে? অনেক কিছুই নাকি আছে। They will make you fighting fit. যাবে?
ওহ বাবা, জন্মেও ওসব করিনি, এখন সহ্য হবে না।
আরে না, কত বুড়ো বুড়ি যাচ্ছে, তোমরা বাঙালি মেয়েরা না ফিটনেস জিনিসটাই বোঝো না। চলো না মা, ওটাতে সব আলট্রা মডার্ন গ্যাজেটস আছে।
তুই এক্সারসাইজ ছাড়া আর কিছুই বুঝিস না। না,
শরীর ছাড়া কিছু নেই মা, শরীর ঠিক না থাকলে সবই মিনিংলেস হয়ে যাবে। আমার খুব ইচ্ছা করে পরমাকেও ভর্তি করে দিতে, 12 মাস অ্যালার্জিতে ভুগে, একটু এক্সারসাইজ করলে সব ঠিক হয়ে যাবে। আমার খাওয়া শেষ, চলি।
বাইরে গিয়ে আবার মাংস টাংস খাস না যেন।
ওকে মা, লাভ ইউ।
আশ্চর্যের বিষয়, পরমা বিরাজকে বড্ড ভালোবাসে, আর পরমাও ভাইয়ের ভীষণ ভক্ত। পরমা রিনার আর শঙ্করের সন্তান, আর দুইজনের মধ্যে অনেক বয়সের তফাত বলে পিঠাপিঠি ভাই বোনের মতো ওদের ঝগড়াঝাটিও হয় না। আর লক্ষ্য করার বিষয় হলো, পরমা যে কোনো ব্যাপারে তার ভাইকে জিজ্ঞেস না করে কিচ্ছু করতে চায় না। কিন্তু বাচ্চা পরমাও জানে তার বাবা তার ভাইকে পছন্দ করে না, আর সেজন্য সে কখনো তার বাবার সামনে ভাইয়ের কাছে খুব একটা ঘেঁষে না। বিরাজ বেরিয়ে গেলে এক কাপ চা খেল রিনা, এখন আর তার কিছুই করার নেই। ঘন্টাখানেক পরে পরমা না আসা পর্যন্ত নিজেকে নিয়ে বসে থাকা মাত্র, কিন্তু বসে থাকা হলো না, ফোনটা বাজছে।
হ্যালো,
কেমন আছেন মিসেস বোস?
কে বলছেন?
প্রশ্নটা অপ্রাসঙ্গিক, আপনি আমাকে চেনেন না।
ও কি বলবেন বলুন।
আজকের পেপারে একটা খবর আছে, দেখেছেন?
কোন খবর?
দেখেননি? অবশ্য খবরটা এতই ছোট যে চোখে পড়ার মতো না। এনিওয়ে, খবরটা খেলার পথে খুঁজলেই পেয়ে যাবেন।
আপনি কে বলছেন?
বললাম তো আমাকে চিনবেন না। আপনি বরং খেলার পাতাটা চেক করুন, আমি ফোন ধরে আছি।
কোন খবরের কথা বলছেন ঠিক বুঝতে পারছি না।
একটু বাড়াবাড়ি হয়ে গেল না মিসেস বোস? খবরটা জনসাধারণের কাছে ছোট হলেও আপনার কাছে তো ছোট নয়। ইট ইজ আ বিগ নিউজ ফর ইউ।
আমাকে বিরক্ত করবেন না প্লিজ।
আপনি কি শোকা বিপন্ন?
প্লিজ
শুনুন, শুনুন, যেন খবরটা দেওয়ার জন্য আপনাকে ফোন করছি না, কারণ আমার সন্দেহ আমি দেওয়ার আগেই আপনি খবরটা পেয়ে গেছেন।
তাহলে কেন ফোন করেছেন?
খবরে লিখেছে বাসুদেব সেনগুপ্ত হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু ঘটনাটা তা না।
তবে কি?
হার্ট অ্যাটাক বটে, তবে হার্ট অ্যাটাকটা খুব নিপুণ ভাবে ঘটানো হয়েছে।
তার মানে?
একজন অতিশয় দক্ষ হত্যা শিল্পী অত্যন্ত নিখুঁত ভাবে একজন ফন্মাসকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে।
আমি কিছু বুঝতে পারছি না, আমি এখন রাখছি।
রাখবেন, রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু ফোন লাইন কেটে দিলে কি সব ঘটনা থেকে নিজেকে আলাদা করতে পারবেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন?
বলুন, শুনছি।
কথার মাঝখানে লাইন কেটে দেওয়া আমার অপমানজনক মনে হয়।
বুঝলাম, কিন্তু এসব কথা আমাকে কেন বলছেন?
বলার একটা গুরুতর কারণ আছে। বাসুদেবের বাড়িতে তার মৃত্যুর পরদিন সকালে একজন লোক তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল। আরো অনেকে এসেছিল, যারা এসেছিল তারা নিতান্তই দায়পুরে ভদ্রতার খাতিরে এসেছিল। আপনি তো ভালো করে জানেন শ্রদ্ধা পাওয়ার মতো লোক বাসুদেব সেনগুপ্ত ছিল না। যাই হোক, যার কথা বলছিলাম, লোকটা গোয়েন্দা পুলিশের একজন টিকটিকি, নাম সুমন দাস। বাসুদেবের মৃত্যুটা যে অস্বাভাবিক সেটা সন্দেহ করার কারণ তার এখনো নেই। তবে বলে রাখি, সে বাড়ির দারোয়ান আরো দু একজনের সাথে কথা বলে গেছে। হতে পারে কি হাজার মানুষ,
আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝবেন, বুঝবেন, মানুষের মস্তিষ্ক এক আশ্চর্য স্টোর হাউস, এখন যা বুঝতে পারছে না বলে মনে হচ্ছে, তা হঠাৎ করে পরে এক সময় ঠান্ডা মাথায় ভাবতে গেলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার ছেলেটার নাম যেন কি?
কেন
এমনি জিজ্ঞেস করছি, ইচ্ছা না করলে বলবেন না।
না বলতে বাধা কি, ওর নাম বিরাজ বোস।
বোস? বোস ছাড়া আর কি বা হতে পারে?
আপনি নোংরা এবং ইতর।
আমি হাসালেন ম্যাডাম। এনিওয়ে বাই।
বাসুদেব মারা যাবার বেশ কয়েকদিন পার হয়ে গেছে। এর মধ্যে সমর বেশ কয়েক জায়গায় ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, দারুণ দারুণ কিছু ইনফরমেশন সে এর মধ্যে জোগাড় করে ফেলেছে। বাসুদেবের কেসটা যদিও সে হ্যান্ডেল করছেন নিতান্তই নিজের কৌতূহলের জায়গা থেকে, এই কেসটা ছাড়াও আরো অনেকগুলো কেস রয়েছে হাতে। তার মধ্যে একটা কেস বেশ যন্ত্রণাদায়ক, তার কলিগ মামুনের কেসটা তাকে আরো বেশি ভোগাচ্ছে। মামুন তার ছেলের প্রাণনাশের হুমকি পেয়ে একটা মোস্ট ওয়ান্টেড গ্যাং এর সমস্ত কাগজপত্র গায়েব করে দিয়েছে এবং সেটা ধরাও পড়ে যায়। এখন তার সাসপেনশন অবধারিত। ছেলের জানের মায়ে বন্ধুস্থানীয় সহকর্মীর করুণ পরিণতি মেনে নিতে পারছে না সমর। দুপুরে মামুনের রিপোর্টটাই লিখছিল সমর, এর মধ্যে মধুমিতার ফোন এলো।
এলাকার কিছু রাজনৈতিক ছেলে আমার শাশুড়ির কাছে টাকা চাইছে। এখানে নাকি নতুন কেউ বাড়ি করলে বা ফ্ল্যাট কিনলে ওদেরকে টাকা দিতে হয়।
কত চেয়েছে রে?
অনেক, 1,00,000। এর আগে আমার শ্বশুর মশাইয়ের কাছেও জেল ছিল, কিন্তু বেশি সুবিধা করতে পারিনি। বাবা তার নিজের পরিচিতি আর পাওয়ারের ভয় দেখিয়ে দাঁড়িয়ে দিয়েছিল, কিন্তু শাশুড়ি তো পারছে না, নিজে ভয় পাচ্ছে। তুমি একটু নেগোসিয়েট করতে পারো না?
ছেলেগুলোর নাম আমাকে টেক্সট করে দিস, দেখছি।
ও দাদা শুনো না, শ্বশুর মশাই একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি পাঠাচ্ছে, যার নমিনি বিরাজ বোস।
এটা আবার কে?
আমার শ্বশুর মশাই অবৈধ সন্তান।
বলিস কি, কত টাকার পলিসি? কিন্তু এ ব্যাপারে তো আমার কিছু করার নেই।
না তা নেই,
লোকাল থানা রিপোর্ট দিক, ওরা যদি না পারে তখন আমরা দেখব বিষয়টা। এখন রাখছি, আর কিছু জানতে পারলে জানাস।
না, সমরের মন ভালো নেই। ফোনটা রাখার পর আবার তার অস্বস্তি হচ্ছিল। মামুনের কেসটা এমনিতেই ওর ইমোশন নিয়ে কেমন খেলছে, বারবার মনে হচ্ছে আর একটু মাথা খাটালে কি কোনোভাবে বাঁচানো যাবে মামুনকে, যদিও সে একই ধরনের অপরাধে সাথে নিজেই জড়িয়ে যাবে। কিন্তু তাই বলে বন্ধুকে এভাবে বিপদে ভেসে যেতে দেখে ভালো লাগছে না সমরের। তার মধ্যে এই বাসুদেবের কেসটা, কেসটা এখনো তার বা তার ডিপার্টমেন্টের হাতে এসে পড়েনি, তবু না চাইতে জড়িয়ে পড়ছে কেসটার সাথে। সব কিছু থেকে নিতান্তই ডাইভার্সনের জন্য মোটর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল। বাসুদেবের বাড়ির দারোয়ানটার সাথে কথা বলার আছে, সে একজনের নাম বলেছে যার কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাবে। কেসটার মোড়ে ঘুরে যেতে পারে আজ। বাসুদেবের বাড়ি ফেলে অনেকখানি এগিয়ে গেলে বাম পাশে একটা চিকন গলি আছে, গলিতে ঢুকতে একটা লন্ড্রি পড়ে, তারপর বেশ খানিকটা এগুলে এক বিশাল বস্তি। বস্তির সামনে রুহুল চায়ের দোকান, ওখানে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ধরে খুঁজলেই পাওয়া যাবে তাকে। দারোয়ানের বর্ণনা অনুযায়ী ওই তো সে, চায়ের দোকানের পাশেই একটা ঘরের ভাঙা চৌকাঠ ভেদ করে তাকে দেখা যাচ্ছে। মুখে খুব স্পষ্ট মাস্তানির ছাপ, গায়ের রং কালো, শরীরটা বেশ পেটানো, পুরু ঠোঁট, সরু চোখ, পোকরানো চুল, একটু আস্পর্ধার ভাব আছে চেহারায়, কথাতেও সেটারই প্রকাশ পেল।
কে ভাই আপনি?
আমি থানা থেকে আসছি, কিন্তু ভয় পাও না, তোমার সঙ্গে কথা আছে, বাইরে চলো, ওই চায়ের দোকানে গিয়ে একটু বসি, আসো।
কিন্তু আমি কি করেছি স্যার?
বললাম তো ভয় পাও না, তোমার কাছে কয়েকটা কথা জানার আছে, ধরপাকড় করতে আসিনি।
এই চা দিও তো দুই কাপ।
চাটা স্যার আমি খাওয়াচ্ছি।
খাওয়া? আচ্ছা বাসুদেব সেনগুপ্তের বাড়ি চেনো তো?
চিনি তো স্যার।
গত 13 তারিখে উনি মারা গিয়েছিলেন, সেটা জানো?
হ্যাঁ স্যার জানি। বহুত ঝামেলার লোক ছিল।
কি রকম ঝামেলার লোক?
আমরা স্যার এলাকার বেকার পোলা পাইন। এই এলাকায় নতুন কেউ ফ্ল্যাট ট্যাট করলে ওটা থেকে কিছু টাকা পায়, আমরা কিছু পাই আর কি। কিন্তু উনি আমাদের কুত্তার মতন তাড়িয়ে দিয়েছিলেন। উনি নাকি প্লেয়ার ছিলেন, ভিআইপি দের অনেককেই নাকি চেনেন, এসব বলে ভয়ও দেখিয়েছিলেন।
আচ্ছা সেই কথা থাক, আমি বলছি 13 তারিখ সন্ধ্যার কথা। সন্ধ্যা 7টা থেকে 8:30 মধ্যে উনি হার্ট অ্যাটাকে মারা যান।
সব জানি স্যার। লিফট খারাপ ছিল দেখে উনি সিঁড়ি দিয়ে হেঁটে উঠছিলেন, আমি দেখেছিলাম ব্যাপারটা।
তুমি কিভাবে দেখে?
ওদের বাড়ির দারোয়ান মোতালেব আর আমরা একসাথে আড্ডা দেয় আর কি মাঝে সাঝে, সেদিনও দেখছিলাম। মাগরিবের আজান দেওয়ার পর মোতালেব নামাজ পড়তে যাই পাশের মসজিদে, আমি একা একা শুয়েছিলাম চকির উপর, হঠাৎ দুটো লোক এসে বলল তারা লিফট সারাতে এসেছে।
লোক দুটোর কিরকম চেহারা বলতে পারবে?
হ্যাঁ স্যার, শার্ট প্যান্ট পরা, মাঝারি লম্বা, অর্ডিনারি চেহারা।
আচ্ছা হাতে কোনো যন্ত্রপাতি বা বক্স জাতীয় কিছু ছিল?
না স্যার।
আবার দেখলে চিনতে পারবে?
তা তো বলতে পারছি না স্যার।
তারা কি করলো?
লিফটে ঢুকে কি সব করছিল, এরকম সময় আমি বাসুদেব সাহেবকে ফিরতে দেখছিলাম। উনি আমাদের তো একদমই পছন্দ করে না, তাই আমি উঠে বাথরুমে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর বেরিয়ে দেখলাম উনি মোতালেবকে খুঁজছেন, না পেয়ে কি সব ভাবলেন, তারপর সিঁড়ি দিয়ে উঠে গেলেন।
তারপর কি হলো তুমি জানো?
মিস্ত্রিরা কিছুক্ষণ খুটখাট করে বেরিয়ে এলো, একজন সিঁড়িটা দেখে নিয়ে অন্যজনকে বলল চল, তারপর দুইজনেই বেরিয়ে চলে গেল। তারা লিফটের দরজা বন্ধ করলো না।
দরজা বন্ধ করলো কে? তুমি?
না স্যার, আমি তো ভাবছিলাম মিস্ত্রিরা বাইরে থেকে কিছু আনতে আনতে গেছে, আমি লিফটের ধারে কাছেই যাইনি। উপর থেকে বেশ খানিকক্ষণ পর সরোয়ার সাহেবরা নেমে এলো। তারা এসে মোতালেবকে জিজ্ঞেস করলো লিফটে কি হয়েছে। মোতালেব তো বলতে পারলো না। তারা কতক্ষণ মোতালেবের সাথে কথাটা বলে বললো লিফটের দরজা বন্ধ করতে, তখন গিয়ে মোতালেব দরজা বন্ধ করলো।
আচ্ছা এবার বলো তো, বাসুদেব বাবুর স্ত্রীর কাছে কত চেয়েছো?
না স্যার, আমরা তো একটু বেশি চাই স্যার, কিন্তু পার্টি কি আর অত দেয়, দরাদরি করে অনেক নামিয়ে ফেলে।
বাসুদেব বাবু আমার আত্মীয় হন।
তাই বলেন স্যার, এই জন্যই তো উনি বলতেন অনেক ভিআইপি কেই চেনেন।
আমি ভিআইপি না, সাধারণ গোয়েন্দা মাত্র।
আমাদের কাছে তো আপনিই ভিআইপি, আপনি একসময় আমাদের পার্টি করতেন, সাধারণ সম্পাদক ছিলেন। আপনার অনেক ছবি দেখেছি স্যার, প্রথমে চিনতে পারিনি, এখন পারছি। ঠিক আছে স্যার, মাসিমাকে বলে দেবেন কিছু দিতে হবে না।
আরে না ছাড়বা কেন, কিছু নিও।
কত নেব স্যার? 200?
অত কম নয়, 1000 খানেক নিও।
ঠিক আছে স্যার।
সমরের মন ভালো নেই, অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। বাসুদেবের মৃত্যুটা যে ঘটনা হয়েছে এতে তার আর কোনো সন্দেহ নেই। এদিকে শঙ্কর রিনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আর বিরাজের বাবার ভূমিকায় অভিনয় করে যেতে চায় না, ওকে ইনহেরিটর করতেও চায় না। এবং এটা বিরাজের জানা দরকার যে শঙ্করের বিষয় সম্পত্তি সে কিছুই পাবে না। কোন এক্সপেকটেশন থাকলে এখনই তা নিভিয়ে ফেলা ভালো। আর শঙ্কর মারা যাওয়ার পরও যাতে বিরাজ কোন রকম দাবি তুলতে না পারে, সেই জন্য শঙ্কর ওকে লিগালি ডিজোন করতে চায়। আর সেটা করার জন্য নাকি ওর কাছে প্রয়োজনীয় ডকুমেন্টসও আছে, রিনাকে লেখা বাসুদেবের লেখা একটা চিঠি, যাতে প্রেমের কথাটা আছে, রীতিমতো প্যাশনেট একটা চিঠি। তবে যেটা ভাইটাল সেটা হলো বিরাজের পিতৃত্ব নিয়ে বড়াই, এছাড়াও আরো অনেক নোংরা নোংরা কথা যা কেবল বাসুদেবের মতো লোকের পক্ষে বলা বা লেখা সম্ভব। এসব কথা শুনে রিনা অন্ধকারের দিকে চুপ করে তাকিয়ে থাকে। ছেলেটার ভবিষ্যৎ সম্পর্কে কোনো কুলকিনারাই খুঁজে পায় না। এদিকে বিরাজও চাকরি করতে চায় না, সে চায় ব্যবসা করতে, একটা হেলথ ক্লিনিক আর মাল্টিপল জিম খুলতে চায় সে। মোহাম্মদপুরের কোথায় নাকি একটা জায়গাও দেখে রেখেছে, কিন্তু তার জন্য তো প্রচুর টাকা দরকার। শঙ্কর এইভাবে হাত গুটিয়ে নিলে বিরাজ কিভাবে ওর স্বপ্ন পূরণ করবে? বছর কয়েক আগে একদিন বাসুদেব রিনাকে ফোন করে জানিয়েছিল যে সে বিরাজের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করেছে, যেটা কাগজ শিখার কাছে আছে। বাসুদেব মারা গেলে যাতে ছেলেটা কিছু পায়। কিন্তু এখন কি শিখা আদর করে রিনার হাতে সে কাগজ তুলে দেবে? নিশ্চয় না। যদিও বাসুদেব বলতো সে নিজে খারাপ হলেও শিখা ভীষণ ভালো একজন মানুষ, ধার্মিক। বাসুদেব নাকি শিখাকে বলেই গেছে সে মারা গেলে যেন পলিসির টাকাটা বিরাজ পায়, আর রিনাকে বলেছিল তার কিছু দরকার হলে শিখার কাছ থেকে পলিসির কাগজটা নিয়ে আসতে। তখন রিনা অহংকারের সাথে বলেছিল, আমি কেন যাব, আমার কি দায়? আজ রিনার আর সেই অহংকারটা নেই। ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওই পলিসির টাকাটা উদ্ধার করাটা খুব দরকার। এই নাটকটা বাসুদেব কেন করতে গেল? পলিসিটা অনায়াসে রিনার কাছে পাঠিয়ে দিতে পারত, না হলে কোনো অ্যাটর্নির কাছে গচ্ছিত রাখত। শিখার কাছে কেন? শিখার সঙ্গে রিনাকে মুখোমুখি দাঁড় করানোর কি প্রয়োজন ছিল? এসব নাটক রিনা সহ্য হয় না, কিন্তু বিরাজের মুখের দিকে তাকিয়ে এই নাটকটা তাকে করতেই হবে। শিখার সাথে দেখা করার পর্বটা আজই সেরে ফেলবে ভাবছিল রিনা। অপ্রিয় কাজ, কিন্তু করতেই হবে। আচ্ছা, শিখা কি তাকে অপমান করবে? শিখার অপমানেই তো হয়তো তার কর্মফল। এসব ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল।
কাকে চাইছেন?
আমি গুলশান থানা থেকে এসেছি, আমার নাম সমর দাস। আপনি কি রিনা বোস?
হ্যাঁ, কিন্তু আমার কাছে
কয়েকটা প্রশ্ন করার ছিল। আপনি কি এখন খুব বেশি ব্যস্ত?
একটু বেরোচ্ছিলাম। ঠিক আছে, আসুন, চা খাবেন?
খাব। আমি খুব বেশি সময় নিচ্ছি মনে হলে নির্দ্বিধায় তাড়িয়ে দেবেন।
বলুন,
কোথায় যাচ্ছিলেন?
আমার এক বান্ধবীর বাসা।
আহা, বাধা দিলাম তো।
তাতে কি, পরেও যাওয়া যাবে।
ম্যাডাম, আমি একটু সমস্যায় পড়ে এসেছি। আপনার কি মনে পড়ে যে গত 13 তারিখ সন্ধ্যার পর আপনি ঠিক কোথায় ছিলেন?
ও মা, এ আবার কি প্রশ্ন! 13 তারিখের কথা কি আজ মনে আছে? 6 দিন হয়ে গেল তো। মনে হয় ক্লাবে গিয়েছিলাম। ও না না, আমার বোনঝির জন্মদিন ছিল, উত্তরায় গিয়েছিলাম।
আপনার স্মৃতিশক্তি কি খুব খারাপ?
না, আসলে হঠাৎ করে জিজ্ঞেস করলেন তো, তাই থতমত খেয়ে গিয়েছিলাম।
কিসে গিয়েছিলেন? গাড়িতে?
না, আমাদের বাসার ড্রাইভারটা বাড়ি যাবে বলে ছুটি নিয়েছিল কয়েকদিনের, ওই দিন আমি ট্যাক্সিতে গিয়েছিলাম।
উত্তরায় পৌঁছলেন কটার সময়?
একটু দেরি হয়ে গিয়েছিল, গিফট কেনার ছিল। গিফট কিনে ওদের বাসায় পৌঁছাতে 8:30 বেজে গিয়েছিল।
ছেলে মেয়েকে সাথে নিয়ে যাননি?
না, মেয়ের পরদিন পরীক্ষা ছিল, আর ছেলে এমনিতেই এই সমস্ত অনুষ্ঠানে যায় না, একটু লাজুক ধরনের। তবে আমার হাজবেন্ড অফিস থেকে গিয়েছিলেন, উনি আমি পৌঁছানোর 15-20 মিনিট পরে পৌঁছান।
উপহার কিনেছিলেন কোথা থেকে?
উত্তরাতেই, কিডস ওয়ার্ল্ড না কি যেন নাম দোকানটা।
যতক্ষণ কেনাকাটা করছিলেন ট্যাক্সি কি ওয়েটিং এ ছিল?
না, ট্যাক্সি ছেড়ে দেই, পরে রিকশা নিয়ে ওদের বাসায় যাই, ওখান থেকে বেশি দূর না।
আপনার তো একটা ছেলে আছে, রাইট? বিরাজ। আপনি কিছু মনে না করলে বলি, বিরাজের জন্মবৃত্তান্ত আমি জানি না, আপনার অহেতুক সংকোচ করার কোনো কারণ নেই।
বলুন।
ছেলেটি যে বাসুদেব সেনগুপ্তের, সেটা কি আপনার হাজবেন্ড জানেন?
জানেন।
বাসুদেব সেনগুপ্ত কি আপনাকে কখনো জানিয়েছিলেন যে তার একটা মোটা অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স পলিসির নমিনি আপনার ছেলে?
হ্যাঁ।
পলিসিটা বা প্রিমিয়ামের রিসিপ্টটা বোধহয় আপনার কাছে নেই?
না, ওর স্ত্রীর কাছে আছে।
আপনার ছেলে জানে এই খবরটি?
না তো।
মোহাম্মদপুরে বাসুদেবের একটা পুরনো বাড়ি ছিল, জানেন, মস্ত বাড়ি, অনেকটা জমি নিয়ে। সেই বাড়িটা ডেভেলপারদেরকে দেয়া হয়েছিল, এখন কাজ প্রায় শেষের দিকে। সেই খবরটা কি জানেন?
শুনেছিলাম।
সেই বাড়িটার দোতলায় একটা 2400 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বিরাজ বোস নামে কাউকে অ্যালট করা আছে, জানতেন?
জানতাম না তো।
বিরাজ বোস এখন বেশ সচ্ছল একজন যুবক, অবশ্য যদি পলিসির টাকাটা আদৌ সে পায়।
পাবে না কেন?
পাবে না তা বলছি না, তবে পাওয়ার ব্যাপারে বাধা আছে। ওনার ছেলেরা তো বিষয়টা ভালো চোখে দেখছেন না। তাছাড়া পলিসিটার আসল নমিনি শিখা দেবী, বিরাজ তো শুধু প্রাপক, যদি শিক্ষা তাকে দেন।
দেখুন আমার কলঙ্কিত জীবন সবাই তা জানে, আজ আমার লোকাবার তো কিছুই নেই, কিন্তু আমার জন্য বিরাজ কেন বঞ্চিত হবে?
বঞ্চিত হবার কথা কেন বলছেন? বিরাজ তো সুখেই আছে এখানে।
নেই নেই, ও সুখে নেই।
কেন বলুন তো?
শঙ্কর ওকে দু চোখে দেখতে পারে না। শঙ্কর পরিষ্কার বলে দিয়েছে ওর একটা টাকা পয়সা বিরাজ পাবে না। বিরাজকে শঙ্কর ডিজন করতে চায়।
বিরাজকে জানে ও বাসুদেবের ছেলে?
আমি ওকে কখনো বলিনি, অন্য কেউ বলেছে কিনা বলতে পারি না।
আচ্ছা, বাসুদেবের পলিসি আর ফ্ল্যাটের কথা জানে?
না জানে না, আর ফ্ল্যাটের কথা তো আমি আজ জানলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এসব জিজ্ঞেস কেন করছেন, কি হয়েছে?
বাসুদেব সেনগুপ্তের মৃত্যুটা স্বাভাবিক না বলে ওর বাড়ির লোকজন মনে করছে। একটা অফিসিয়াল এনকোয়ারি লোকাল থানা থেকে হচ্ছে, আমি একটু আনঅফিসিয়ালি কাজটা এগিয়ে রাখছি।
বাসুদেব যেদিন মারা যায় তার পরদিন সকালে একজন আমাকে ফোন করে এই কথাটাই বলেছিল, সে তার নাম বলেনি।
লোকটা এক্স্যাক্টলি কি বলেছিল মনে আছে?
লোকটা খুব অভদ্রের মতো কথা বলছিল, বলছিল বাসুদেব নর্মালি মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন?
সন্দেহই আমাদের ধর্ম ম্যাডাম।
কাকে সন্দেহ করছেন?
সবাইকে, কনসার্ন্ড কেউই সন্দেহের বাইরে না। চলে ম্যাডাম, আবার দেখা হবে।
বাসুদেবের গ্রামের বাড়ি নওগাঁ মোহনপুর। জীবনের শুরুতে বাসুদেবী একমাত্র পড়াশোনার সুবাদে ঢাকায় আসে, এসে নিজের মতো করে বেশিরভাগ জায়গাতেই তুমুল বুদ্ধি খাটিয়ে আর স্বার্থপরতার জোরে কর্মস্থান, খেলার মাঠ সবখানে বেশ শক্ত জায়গা তৈরি করে নেয়। রাজধানীতে ছেলের অবস্থান দেখে বাসুদেবের বাবা চাইলেন তার অন্যান্য ছেলে পুলে নাতি নাতনিরাও যাতে ঢাকায় একটা মাথা গোঁজার ঠায় পায়। বাবারই ইচ্ছে সুযোগ নিয়ে বাসুদেব বাড়ি থেকে মাসে মাসে প্রচুর টাকা হাতিয়ে মোহাম্মদপুরের জমিটা কেনে একটা বিশাল বাড়িও তৈরি করে ফেলে কিছুদিনের মধ্যে। চরিত্রে নৈতিক দিকটা দুর্বল থাকলে যা হয় আর কি। বাবার ইচ্ছে ছিল বড় বাড়ি করে সব ভাই একসাথে থাকবে, কিন্তু বাবা মারা যাবার পর যখন ভাই আর ভাইপো ভাইজিরা এসে বাড়ির ভাগ চাইল তখন থেকেই গণ্ডগোলের সূত্রপাত। যদিও বাসুদেবের নিজের পকেট থেকেও কম যায়নি এই বাড়ির পেছনে, তাই সে দাবি করল এই বাড়ির ভাগ সে কাউকে দেবে না। শুরু হয়ে গেল ভাই ভাই ঝগড়াঝাটি গণ্ডগোল। বাসুদেব এলাকায় আধিপত্যের ভয় দেখিয়ে সবাইকে যাচ্ছে তাই ভাবে অপমান করল। অন্যরাও বোকার মতো রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে মোহাম্মদপুরেই বাড়ি ভাড়া করে থাকা শুরু করলো। আর মামলা মোকদ্দমা করেও তো লাভ নেই, বাসুদেবের নামেই বাড়ি, আর জমির দলিল হয় কেউই কিছু করতে পারত না। মামলা করলেও সেখানে বাসুদেবেরই জয় নিশ্চিত। বহু বছর সে বাড়িতে বসবাসের পর বাসুদেব বাড়িতে ডেভেলপারকে দিয়ে দেয়। পুরনো বাড়িতে ফ্ল্যাট হচ্ছে শুনে শুনে ভাইপোরা আবারও একজোট হয়ে ফ্ল্যাটের দাবি জানালেও বাসুদেব গায়ে মাখা নিয়ে ওষুধ বরং উল্টো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আর যেহেতু বাসুদেবের একটা ভাই ছাড়া কেউ বেঁচে নেই, ভাইপো গোপাল নিজের গলায় জোর বাড়িয়ে মাস্তান দিয়ে মারবে বলেও শাসিয়েছিল। সেটা অবশ্য বাসুদেব ভোলেনি, মনে মনে ঠিক করেছিলেন এর প্রতিশোধ তিনি নেবেনই। এত সব হুমকি ধামকিতে কি ভয় পেয়েছিল বাসুদেব, নাকি ভয় পেয়েছিল গোপাল সহ অন্যান্য ভাইপোরা? ভয় ভয় নিয়েই ভাবছে সমর কয়দিন ধরে। এই পৃথিবীতে মানুষ কেন যে ভয় ভীতির শিকার, পৃথিবীতে এখনো সুস্পষ্ট দুটো দল, ভীতু আর ভীতিপ্রদ। গোপাল কি তার দ্বিতীয় দলের বলেই মনে হয়। আজ সকাল 11টার দিকে গোপালের মোহাম্মদপুরের বাড়িতে তাকে মুখোমুখি পেল সমর। শুক্রবার ছুটির দিন হওয়ায় তাকে বাড়িতেই পাওয়া গেছে।
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 এফএম।
কুয়াশা,
শেষ হয়ে গেল দ্বিতীয় পর্ব, আর এখন চলে যেতে হবে শেষ পর্বে। চরম উত্তেজনা, টানটান উত্তেজনা আজকের কুয়াশার গল্পে। আপনারা শুনছেন শেষচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গল্প সিঁড়ি ভেঙে ভেঙে। আসুন তাহলে শেষ পর্ব শুনি, তারপর আবারও শারমিন ফিরে আসছি কুয়াশায়। সে পর্যন্ত সঙ্গেই থাকবেন, শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম।
কুয়াশা।
আপনি কি করেন?
ফ্রিজ আর এসি ঠিক করার একটা ব্যবসা আছে ধানমন্ডিতে।
এই বাড়িটা কি আপনার নিজের বাড়ি?
না, ভাড়া বাড়ি।
নিজের কিছু নেই?
নেই বলি কি করে, অনেক কষ্ট করে বসিলার দিকে একটা দুকাঠা জমি কিনছি। কাকা তো আমাদের পথেই বসিয়ে দিয়ে গেছেন, জানেন তো।
খানিকটা জানি। মামলা করেছিলেন আপনারা?
করে কি লাভ, তার নামে দলিল। মামলা করলে উকিলের পেট ভরত আর কেস হতো না।
আপনি কি কখনো ওকে খুনের হুমকি দিয়েছিলেন?
দেখেন স্যার, ওরকম পরিস্থিতি হলে আপনিও দিতেন। ডেভেলপারকে বাড়ি দিয়ে দিল, আমরা গিয়ে বললাম, ডেভেলপারকে বলেন আমাদেরকেও দুটো ফ্ল্যাট দিতে। উনি তো সেসামেসি করে অস্থির, আরে কার রক্ত ঠান্ডা থাকে বলেন। আমি তখন বলছিলাম লাশ নামানোর ব্যবস্থা করছি, দাঁড়ান।
তখন উনি কি করলেন?
উনি একটা লাঠি নিয়ে তেরেলেন, আর সে কি মুখ খারাপ।
উনি যেদিন মারা যান সেদিন আপনি ওর ফ্ল্যাটে গিয়েছিলেন?
যাব না কেন, হাজার হলেও কাকা তো। বাবাকেও বঞ্চিত করছিলেন, তবুও বাবা কেঁদে কেটে একাকার।
আপনারা কি পুরনো দাবি আবার তুলেছিলেন?
তুলে খুব একটা লাভ হবে না, তবে কাকিমা ভালো মানুষ, উনি আমাকে দেখা করতে বলেছেন, হয়তো কিছু দিতে দিতে চান।
13 তারিখ মানে বাসুদেব যেদিন মারা যান সেদিন আপনি সন্ধ্যা 6:30 থেকে 7:30 মধ্যে কোথায় ছিলেন?
সন্ধ্যাবেলা আমি দোকানেই থাকি, কাজকর্ম থাকে, অনেক রাত পর্যন্ত দোকানেই থাকতে হয়।
আপনার দোকানে কর্মচারী কতজন?
5 জন।
ওরাও সেদিন সন্ধ্যার পর ছিল?
ওরা তো 6টার মধ্যেই চলে যায়, বেশি রাত পর্যন্ত আমি থাকি, আমি যাইও একটু দেরিতে।
সেদিন কত রাত পর্যন্ত দোকানে ছিলেন?
তা 11টা হবে।
আপনার গাড়ি আছে?
মোটরসাইকেল আছে একটা।
আপনি কি জানেন আপনার কাকার মৃত্যুটা স্বাভাবিক না?
জানি, লিফট খারাপ ছিল, সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক হয়।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে সেদিন লিফট খারাপ ছিল না, ওটা কেউ সাজিয়েছিল যাতে বাসুদেব বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠে।
আমি তো ঠিক বুঝতে পারতেছি না, তার মানে কি কাকাকে খুন করা হয়েছে?
সেরকমই সন্দেহ করা যাচ্ছে।
সর্বনাশ, তার মানে আপনি সেজন্যই কি আমাকে জেরা করছেন?
হ্যাঁ, তবে ঘাবড়াবেন না, এটা রুটিন প্রসিকিউর।
লাশ নামানোর হুমকির কথা শুনেই কি আমাকে সন্দেহ করছেন? ওরকম হুমকি তো লোকে রেগে গেলে কতই দেয়।
সেটা আমরা জানি। আরেকটা প্রশ্ন, আপনার কাকার যে একটা অবৈধ ছেলে আছে জানেন?
জানি, বিরাজ বোস, মোহাম্মদপুরের বাড়িতে কাকা তার জন্য একটা ফ্ল্যাট দিয়েছে শুনছি। শুনছি মোটা অঙ্কের টাকার পলিসিও রেখে গেছে।
ছেলেটিকে আপনি চেনেন?
না ভাই, খেয়ে কাজ নাই, কাকার অবৈধ ছেলের খোঁজ রাখবো।
আচ্ছা, বাসুদেবের সাথে আপনার কবে শেষ দেখা হয়েছিল?
3-4 মাস আগে হবে হয়তো।
তখন কি ধরনের কথাবার্তা হয়?
কি আর হবে, কাকার সাথে তো আমার সম্পর্ক বেশ মধুর ছিল না।
ওকে, আপনার আর্থিক অবস্থা কেমন?
মোটামুটি চলে যায় আর কি।
কাকার মৃত্যুতে আপনি কোনোভাবে লাভবান হয়েছেন কি?
না ভাই, কোনো আশাই নাই।
কেন, কাকি তো কম্পেনসেট করতে চান, কাকার মৃত্যুতে তো সেটাই আপনার লাভ।
কাকিমার কতই বা দেবেন, হয়তো বিবেকের দংশন এড়াতে লাখখানেক, তাও যদি অর্ক আর বুদ্ধ দিতে চায়। আমি অবশ্য ঠিক করছি 1-2 লাখ হলে আমি নেব না, সুসো মেরে হাত গন্ধ করার কোনো মানে আছে? কাকা মোহাম্মদপুরের বাড়ি থেকে সিকিউরিটি মানি কত পেয়েছে জানেন? কম করে হলো 3-4 কোটি টাকা। আমার বাবারা 3 ভাই, প্রত্যেকে কম করেও 30 লাখ করেও যদি দেয় তাহলেও তো হয় কিছু একটা। আমাদের জ্বালাটাও বোঝার চেষ্টা করেন।
বুঝেছি, চলি, আবার হয়তো দেখা হবে।
সমন একটু হেসে উঠে পড়লো গোপালের বাড়ি থেকে। এখান থেকে গুলশান 2-এর দিকে যেতে হবে তাকে। লেকের কাছে একটা বেশ চকচকে আধুনিক মাল্টিপল জিম, কালো শর্টস পরা, গায়ে সাদা তোয়ালে জড়ানো একটা বেশ পেটানো স্বাস্থ্যের ছেলে বসে আছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। পাশে একটা ফুটফুটে কিশোরী বসা, মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, ছিপছিপে লম্বা তেড়ে চেহারা। সমর বিনা বাক্য ব্যয় ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের কার্ডটা দেখালো। ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে গেল, সে ওখান থেকে উঠে পড়ল। তারপর মেয়েটিকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো সমরের সামনে।
আপনি কি আপনার পিতৃ পরিচয় জানেন মিস্টার বিরাজ বোস? এখন জানো জেনে আপনার রিয়াকশন খারাপ লেগেছে। আপনি আপনার মায়ের উপর রেগে যাননি?
না, তবে দুঃখ পেয়েছি, লজ্জা হয়েছে। এসব ব্যক্তিগত প্রশ্ন আমাকে কেন করছেন?
ব্যক্তিগত প্রশ্ন মাঝে মাঝে করতে হয়। আপনি বাসুদেব সেনগুপ্তকে চিনতেন?
হ্যাঁ, ছোটবেলায় দেখেছি।
উনি যে আপনাদের বাড়িতে ঘন ঘন আসতেন, আপনার খারাপ লাগতো না?
ছোট ছিলাম, অত ভালো মনে নেই।
আপনি কি জানেন যে বাসুদেব আপনার জন্য একটা ফ্ল্যাট আর একটা মোটা অঙ্কের পলিসি রেখে গেছেন?
কাল মায়ের কাছে সবই শুনেছি।
শুনে কিরকম রিয়াকশন হলো?
এসব তো কম্পেনসেশন, কিন্তু আমার হেল্পলেসনেস তো তাতে কমছে না।
কাল যখন শুনলেন যে বাসুদেব সেনগুপ্তই আপনার বাবা, তখন আপনার মায়ের উপর কি কোনো ধরনের রিপালশন হলো?
কেন হবে, আজকাল এক্সট্রা ম্যারিটাল রিলেশন তো কোনো ব্যাপার না।
আপনি আপনার মাকে তাহলে ক্ষমা করেছেন?
মাকে আমি খুব ভালোবাসি।
আর শঙ্করবাবুকে?
উনি একজন চমৎকার মানুষ।
আর বাবা হিসেবে?
বাবা হিসেবেও খারাপ না।
যাক, 13 তারিখ সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন?
আমার বন্ধু এলিটা একটু আগে যাকে দেখলেন ওর বাসায়। ওর বাবা মা বাইরে ছিলেন, আমরা একসাথে স্পোর্টস প্রোগ্রাম দেখছিলাম।
ওদের বাসায় আর কেউ ছিল না, কাজের লোক টোক বা কেউ?
ওদের পার্ট টাইম মিড, সন্ধ্যার আগে কাজ করে চলে যায়।
কতক্ষণ ছিলেন?
6টা থেকে 8টা।
আপনি কি জানেন বাসুদেব কিভাবে মারা গিয়েছিল?
শুনেছি তার মৃত্যুটা স্বাভাবিক না।
আমি শুনেছি আপনি নাকি ব্যবসা করতে চান, হেলথ ক্লিনিক, জিম খুলতে চান। আপনি তো এখন একটা বেশ বড় ফ্ল্যাট আর লাখ লাখ টাকার মালিক, আপনার ইচ্ছা তো এখন নির্দ্বিধায় পূরণ হবে।
ফরগেট ইট, ইচ্ছা থাকলেই বা কি, এসব তো আর আমি আগে জানতাম না।
আচ্ছা, মোহাম্মদপুরে যে বাড়িটা ডেভেলপারকে দেওয়া হয়েছে, সেই বাড়িটার সাইড ইঞ্জিনিয়ার রশিদ সাহেবকে চেনেন?
না তো।
কিন্তু উনি যে বললেন গত 1 বছরে আপনি বেশ কয়েকবার সেখানে গিয়েছিলেন, আর আপনার কথা অনুযায়ী ফ্ল্যাটের অনেক ইন্টেরিয়র চেঞ্জও করা হয়েছে, আর রশিদ সাহেবের সাথে আপনার পরিচয় করে দিয়েছিলেন আপনার বায়োলজিক্যাল ফাদার বাসুদেব সেনগুপ্ত। এসব লুকিয়ে খুব একটা লাভ আছে কি মিস্টার বিরাজ?
I am sorry, লজ্জা আর সংকোচে আমি কথাটা গোপন করেছিলাম।
Alright then, now, out with the facts.
আমি তখন স্কুলে 8-9 পড়ি। তখন উনি একদিন আমার স্কুলের সামনে এসে দেখা করেন। আমি ওনাকে চিনতাম কিন্তু বাবা বলে জানতাম না। সেদিন উনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলেন আমি ওনার ছেলে।
আপনি কথাটা বিশ্বাস করেছিলেন?
হ্যাঁ, কারণ আমার ছোটবেলা থেকেই সন্দেহ হয়েছিল উনি আমার মায়ের সাথে ইনভলভ, আর উনি বলার আগেই আমার সন্দেহ হতো আমি ওর সন্তান।
সন্দেহ কিভাবে?
আমার বাবা মানে শঙ্কর বোসের আমার প্রতি আচরণ দেখে, তাছাড়া আমি তাদের কিছু কিছু কথা ওভারহিয়ার করতাম। সোজা কথায় ব্যাপারটা আমার কাছে গোপন ছিল না।
তারপর কি হলো?
উনি মাঝে মাঝেই আমার সাথে দেখা করতেন। আমি খেলাধুলায় ভালো বলে উনি মাঝে মাঝেই আমাকে ইন্সপায়ার করতেন।
যতদূর জানি উনি খুব স্নেহপ্রবণ মানুষ ছিলেন না, নিজের ছেলে মেয়েদের সাথেও তার আচরণ ছিল জঘন্য। কিন্তু আপনার উপরে তো নরম হলেন কিভাবে?
তা আমি বলতে পারবো না। উনি যে মেজাজি আর রাগি মানুষ ছিলেন সেটা আমি কিছুটা জানতাম। মনে হয় আমার পরিবারে আমি আনওয়ান্টেড বলে উনি আমার ব্যাপারে একটু সিম্পাথেটিক হয়ে পড়েন।
হতে পারে। আপনি কি বাসুদেব বাবুকে বাবা বলে রাখতেন?
ডাকে কি আসে যায়, উনিও চাননি সেটা, আর আমারও ডাকার দরকার হতো না। মুখোমুখি কথা হতো আমাদের, তাও মাঝে মাঝে।
বাবা বলে ভাবতেন?
তা ভাবতাম, যা সত্য তাকে অস্বীকার করে কি লাভ।
আলটিমেটলি ওর মৃত্যুতে আপনি ভীষণ লাভবান হয়েছেন মিস্টার বিরাজ।
লক্ষ্মী প্রতিমার মতো মুখ। অনেক প্রশংসা করতেন।
তাই নাকি? আমার আমার কিসে প্রশংসা? লেখাপড়া জানি না, গুণও তেমন বিশেষ কিছু নেই, সেজন্যই তো।
শুনেছি গরিব দুঃখী মানুষের ওপর আপনার অনেক মায়া।
ও কিছু না, মোহাম্মদপুরে বাড়িতে যখন ছিলাম তখন অনেক গরিব দুঃখী আসতো ঠিকই, কিন্তু তেমন কিছুই করে উঠতে পারিনি। জানো, অনেক দুঃখী মানুষ আছে যারা ভিক্ষা নিতে আসে না, দুটো মনের কথা বলে জুড়োতে আসে। আমি ওদের কথা শুনতাম, একটু বিরতি দিতাম, কিন্তু এই ফ্ল্যাট বাড়িতে এসে দেখো বাক্স বন্দি হয়ে গেছে। কোনো গরিব মানুষ কি এখানে আসতে পারবে? আমার একদম ইচ্ছা ছিল না, জানো, উনি জোর করে নিয়ে গেলেন। আমি তো নিজের কথাই বলে যাচ্ছি, এবার তোমার কথা বলো।
আমার কথা আর কি বলবো, আপনার মতো অত গুণ তো আমার নেই, আমি শুধু আপনাকেই দেখতে এসেছি। বরং আমার অনেক দোষ, অনেক পাপ।
তুমি এসব ভেবে মনে মনে কষ্ট পাচ্ছ? এই যুগে এই সমস্ত জিনিসকে আর মেয়েরা মানে? তোমার জন্য আমার মায়া হচ্ছে, মনের কষ্টের মতো কষ্ট আর নেই। ওসব তুমি এতদিন পর আর মনে রেখো না। আচ্ছা, ভালো কথা, উনি মারা যাওয়ার পর তুমি তোমার ছেলেটাকে অসহ্য পালন করিয়েছ?
না, ও তো সম্পর্কটা জানত না, তাই সাহস পায়নি। তবে কয়েকদিন নিরামিষ খেয়েছিল।
আমি কিন্তু ওসব খুব মানি। তোমার কাছে একটা অনুরোধ করবো, রাখবে?
আপনি বলুন না।
উনি তোমার ছেলের নামে যে লাইফ ইন্স্যুরেন্স করে গেছেন সেটার কথা জানতে পেরে আমার দুই ছেলে খুব খেপে গেছে। তারা ঠিক করেছে বাবার শ্রাদ্ধ করবে না। আমি ঠিক করেছিলাম ওরা না করলে আমি করব, কিন্তু শ্রাদ্ধটা তো ছেলেদেরই অধিকার। তোমার ছেলেকে দিয়ে শ্রাদ্ধটা করাবে?
আপনি যদি বলেন তবে অবশ্যই করাব।
ঠিক আছে, পলিসিটা তুমি নিয়ে যাও, কিন্তু টাকা আদায় করা খুব একটা সহজ হবে না। ডেথ সার্টিফিকেটের কপি আরো সব কি যেন লাগবে সেসব অফিস থেকেই বলে দেবে। শুনেছি অনেক ঝামেলা। উনি আমাদের একটা ক্যাব নিয়েছিলেন জানো, যাতে তুমি একদিন আমার কাছে আসতে বাধ্য হও। উনি একটা অদ্ভুত মানুষ ছিল, তখন জানোই ঢাকাটা আদায় করো, তারপর ছেলেকে ভালোভাবে মানুষ করো। কেমন হয়েছে তোমার ছেলেটা?
চুপচাপ থাকে, খেলাধুলা করে,
বাপের মতোই। আমি শুনেছি তোমার বর তোমাকে অনেক ভালোবাসেন। স্বামীর ভালোবাসা যে পাচ্ছ এটা তোমার সৌভাগ্য। তোমার বর খুবই ভালো লোক করতে হবে।
হ্যাঁ, উনি ভীষণ ভালো।
এখন তো শুনছি ও মৃত্যুটা এমনি হয়নি, পুলিশ নানা রকম সন্দেহ করছে। কি জানি বাবু সত্যিকারের কি হয়েছিল।
দিদি, আজ আমি বরং উঠি।
উঠবে? এসো তাহলে। ও ডেথ সার্টিফিকেটের কপি দরকার হলে আমাকে জানি, ফটোকপি করিয়ে রাখো।
আচ্ছা দিদি, আসি। আপনি ভালো থাকবেন।
তুমিও ভালো থেকো।
বাসুদেব ভুল বলেননি, শিখা আসলে খুব ভালো মানুষ। বাড়ি ফিরতে বেশ বেলা হয়ে গেল রিনা, কিন্তু বাড়ি ফিরে পরমার কাছে জানতে পারলো কে যেন একজন ফোন করেছিল বাসার ল্যান্ড ফোনে। মোটা গলায় পরমার সাথে অনেক কথা বলেছে, পরমাকে অনেক আজে বাজে প্রশ্নও করেছে। ওর মা ওকে আদর করে কিনা, ওর বাবা মা ঝগড়া করে কিনা, মায়ের কাছে কোনো ভদ্রলোক বেড়াতে আসেন কিনা, সব নোংরা ভাষা শুনে সামান্য নার্ভাস লাগছে রিনা। এ হয়তো সেই লোকটাই যে আগেও একদিন ফোন করেছিল, কিন্তু তাই বলে পরমার সাথে এভাবে কথা বলবে? ওর কতটুকুই বা বয়স, এতটুকু একটা দুধের শিশুর সাথে কেউ এ ধরনের কথা বলতে পারে? কে এই লোকটা? ওদিকে সমর এখন বসে আছে অত্যাধুনিক এক অফিসের উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সামনে, শব্দহীন মস্ত চেম্বারে। আরামদায়ক একটা রিভলভিং চেয়ারে বসে সে কর্মকর্তা অর্থাৎ শঙ্কর কি যেন ভাবছে, সামনে বসে থাকা পুলিশের টিকটিকিকে তার মোটেও ভালো লাগছে না। কিন্তু তার মতো শত লোকের এরকম একটা অল্প বেতনের গোয়েন্দাকে নিয়ে এত বেশি চিন্তিত হবার কি খুব বেশি কারণ থাকা উচিত? হয়তো হ্যাঁ, হয়তো না।
আপনি 13 তারিখ সন্ধ্যায় কোথায় ছিলেন?
মনে নেই, আমার সেক্রেটারি হয়তো জানে।
আমি আপনার সাথে কথা বলছি, দরকার পড়লে আপনার সেক্রেটারির সাথে পরে কথা বলে নেব।
মনে না থাকলে কি করা যাবে, আমি ব্যস্ত মানুষ, রোজই কত মিটিং টিটিং থাকে।
আপনি কতটা ব্যস্ত সে খবর আমার জানা আছে, তবু 13 তারিখটা একটু মনে করার চেষ্টা করুন। সম্ভবত উত্তরায় আপনার একটা ইনভিটেশন ছিল।
সেদিন আমার ড্রাইভার ছিল না, তাই বোধহয় আমি একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে।
ড্রাইভারের কি হয়েছিল?
ড্রাইভার ছুটিতে ছিল।
ইট ক্যান বি ক্রস চেকড, যা বলার ভেবে চিন্তে বলুন। একটু আগে বেরিয়ে পড়লেনটা কি?
আমার শালীর মেয়ের জন্য উপহার কিনতে হয়েছিল, তাই।
আপনারা স্বামী স্ত্রী কি দুতরফা উপহার কিনেছিলেন?
মানে?
মানে আপনার স্ত্রীও বললেন যে উনিও উপহার কিনেছিলেন। যাই হোক, তো বাসুদেব সেনগুপ্তকে আপনি কতদিন ধরে জানেন?
অনেকদিন।
কিরকম লোক ছিলেন উনি?
সেটা না বলাই ভালো।
শঙ্করবাবু, এরই মধ্যে আমি উত্তরায় আপনার স্বামীর বাড়িতে খোঁজ নিয়েছি। আপনার স্বামীর মেয়েকে একটা গিফট চেক দিয়েছিলেন আপনি। মিস্টার বোস, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আপনার স্ত্রী আর বাসুদেবাবুর কথা জানি, আর এও জানি যে আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন। এই কারণে আপনি ওনাকে ডিভোর্স না দিয়ে ওনাদের অবৈধ প্রেম মেনে নিয়েছেন।
হয়তো ভালোবাসাটা যন্ত্রণা ছাড়া আর কিছুই না, তবু বলি কথাটা সত্যি।
তাহলে ভালোবাসা তো ইউজুয়ালি পজেসিভ। আপনার স্ত্রী হাত ছাড়া হয়ে যাচ্ছে দেখেও আপনি কোনো ব্যবস্থা নেন?
কি ব্যবস্থা নিব? আমার কিছুই করার ছিল না, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারি।
আপনি কি বাসুদেবকে ভয় পেতেন?
স্টপ ইট! আমি কেন ওই স্কাউন্ড্রেলটাকে ভয় পাবো? আমি ওকে ঘৃণা করতাম।
মিস্টার বোস প্লিজ, ওরকম হেস্টি হবেন না। এ সমস্ত প্রশ্ন আমাদের বাধ্য হয়ে করতে হয়। ভয়ের কথাটা বললাম এই কারণে যে উনি ভীষণ অ্যাগ্রেসিভ টাইপ লোক ছিলেন। তার পরিবার থেকে শুরু করে পরিচিত অপরিচিত সবাই ওনাকে ভয় পেতেন। এবার একটু একটা সেন্সিটিভ প্রশ্ন করতে চাচ্ছি, আপনি কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি?
প্রতিশোধ কিভাবে নেব তা আমি ভেবে পেতাম না।
বাসুদেবকে খুন করার ইচ্ছা হয়নি কখনো?
আপনি কি হিন্ট দিতে চাইছেন?
যারা অসহায় যারা দুর্বল তাদের এমন ইচ্ছা হতেই পারে।
আপনি আমাকে অসহায় আর ধৃত বলে মনে করছেন?
না, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আচ্ছা, এবার আরো বেশি সেন্সিটিভ একটা প্রশ্ন করি, আপনি কি আপনার স্ত্রীকে হ্যাপি করতে পারতেন? ইউ নো হোয়াট আই মিন।
কি বলতে চান আপনি?
প্লিজ প্লিজ রিল্যাক্স, আমি রসকো ক্লিনিকে ডক্টর আনিসের কাছে জেনেছি আপনি তার রেগুলার ক্লায়েন্ট ছিলেন। আপনি তার কাছে হরমোনের ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন, আমি রাইট?
এসব অবান্তর প্রশ্ন কেন করছেন?
এতে লজ্জার কি আছে? আমি পুলিশ বলে মায়াদয়াহীন হই, কিন্তু সত্য জানতে হলে এ সমস্ত অবান্তর আর অমানবিক প্রশ্ন করতেই হয়।
আমি ইম্পর্টেন্ট নই?
আমি সেটাও জানি, ডক্টর আনিস আমাকে সবই বলেছেন। তিনি আপনাকে সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে পাঠিয়েছিলেন, আপনার আসল সমস্যাটা ছিল মানসিক। আপনি আপনার সুন্দরী স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন, এই প্রচন্ড ভালোবাসা থেকেই আপনি তাকে খুশি করতে পারেন কিনা এই নিয়ে আপনার একটা টেনশন হতো, ভয় হতো। সেটাই আপনাকে ইন রিয়ালিটি দুর্বল করে দিত। স্ত্রীকে খুশি করা আপনার পক্ষে সম্ভব হতো না। এই সুযোগটা কি বাসুদেব নিতেন না?
প্লিজ, প্রসঙ্গটা আমার সহ্য হচ্ছে না।
আপনি অপমানিত এবং লাঞ্ছিত মানুষ। আপনার স্ত্রী আর বাসুদেব মিলে আপনাকে সহ্যের শেষ সীমায় নিয়ে গেছে। আপনি সব মেনে নিয়েছিলেন, সহ্য করেছিলেন। এটা একদিক দিয়ে মহত্বের, অন্যদিক দিয়ে দেখতে গেলে পৌরুষের অভাব।
ইউ আর গোয়িং টু ফার।
আমি জানি, কিন্তু আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। 13 তারিখ সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন সেটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না। কোথায় ছিলেন আপনি?
মাই গড, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল।
কার সঙ্গে?
বলা যাবে না।
দরকার হলো না?
না,
বলবেনই না যেহেতু, তবে আমি উঠি।
কদিন ধরে রাতে ঘুম হচ্ছে না শিখা, খোলসটা বাইরে থেকে বোঝা যায় না ভেতরে কতটা ফুকরা হয়ে আছে। মনে কষ্টের শেষ নেই। গতকাল দুই ছেলে এসে তুমুল ঝগড়া করে গেছে। ঝগড়া বললে ভুল হবে, একেবারে একতরফা আক্রমণ। সেটা প্রস্তুত ছিলেন। তার অপরাধ, লাইফ ইন্স্যুরেন্স পলিসিটা উনি রিনাকে কেন দিলেন? এদিকে ডেভেলপারের সাইনিং মানি থেকে 1.5 কোটি টাকা ভাসুরের ছেলেদের দিয়ে দিয়েছে। শিখা ওদের কি করে বোঝাবে যে দুনিয়ার সম্পদ শুধু দুহাতে ওড়ালেই হয় না? শিখা জানেন ছেলেরা আর কোনোদিন তার কাছে আসবে না। বাবার শ্রাদ্ধ করল না, শিখারও হয়তো করবে না, তা না করুক। তাই বলে শিখা কি পারবেন এত বড় বঞ্চনা মেনে নিতে? সব খারাপের মধ্যে ভালো খবর হলো, দিন পাঁচেক আগে রিনা ফোন করে জানিয়েছে বিরাজকে দিয়ে শ্রাদ্ধের কাজ যতটা সম্ভব করিয়েছে। শিখা মনে মনে ওদের আশীর্বাদ জানিয়েছে। কিন্তু রিনা আর গোপাল জানালো গোয়েন্দা পুলিশ সমন নাকি জেরায় জেরায় ওদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। রিনা, রিনার বর শঙ্কর, বিরাজ প্রত্যেককে নাকি কয়েক দফায় দফায় জেরা করা হয়েছে। সমরের অফিসটা যে কোনখানে তাও তো ঠিক ভালো মতো জানে না শিখা। ভাবছেন ডেকে পাঠিয়ে বলবেন ওদের যেন আর বিরক্ত না করে। মানুষগুলো তো আর কম কষ্ট করেনি, এখনো এসব করে কি লাভ? একদিন সাহস করে কথাগুলো বলার জন্য সমকে ডেকে পাঠালেন শিখা।
এসো বাবা, এসো, তোমার জন্য তো কতদিন ধরে অপেক্ষা করে আছি।
আমার জন্য কেন অপেক্ষা করছেন মাসিমা?
তোমাকে বকবো বলে কেন মানুষজনকে ভয় দেখাচ্ছ? এসব করে আর কি লাভ? এবার বলো তো, এত তদন্ত করে খেতে খুঁটে কি কিছু পেলে?
না, অনেক প্রশ্ন রয়ে গেল যার কোনো উত্তর নেই। আচ্ছা মাসিমা, আপনার এই কাজের মেয়েটা 13 তারিখ সন্ধ্যায় কোথায় ছিল?
আবার যা শুরু করলো, সেদিন আমি ওকে ছুটি দিয়েছিলাম, ও পরদিন ফিরে আসে।
ও আচ্ছা,
কেন ছুটি দিয়েছিলাম জানতে চাইলে না?
না,
কেন জানতে চাও না?
প্রয়োজন নেই বলে?
ওই দিন যে লোক দুটো লিফ্ট সারানোর নাম করে এসেছিল তাদের খুঁজে পেয়েছ?
না মাসিমা, মনে হয় তাদেরও আর খোঁজার দরকার নেই।
তুমি কি তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছ সুমন?
হ্যাঁ মাসিমা।
ভালো, মানুষকে কষ্ট দিও না, মানুষের এমনিতেও অনেক কষ্ট।
ঠিক কথা, আমি সেই কষ্টের কথা শুনতেই আপনার কাছে এসেছি।
সব কষ্টই মানুষ হাসি মুখে সইতে পারে যদি তা ভালোবাসার মানুষের জন্য হয়। কষ্টকে তখন কষ্ট বলে মনেই হয় না। আমার ছেলেরা আলাদা হয়ে গেছে, মেয়েও আমার কাছে খুব একটা আসে না, তারাও তো কষ্ট কম পায়নি। কষ্ট পাচ্ছিল রিনা, শঙ্কর, বিরাজ, আমার ভাসুর, ভাসুর পোড়া, মোহাম্মদপুরের বাড়িটা উনি অন্যায়ভাবে দখল করেছিলেন। আমি কতবার বুঝিয়েছি, শুনিনি।
শঙ্কর বোসের কথা বলুন।
সে বেচারাকে দেখে আনলাম, এত কাল রাহুল ক্লাসে বেচারা ভেতরে ভেতরে খুঁড়ে গেছে। এত বড় চাকরি, এত টাকা পয়সা, তবু মুখটা নাই, তার কাছ থেকেই জেনেছিলাম। বিরাজকে তিনি কিছুই দেবেন না, ছেলেটার জন্য খারাপ লাগত। একটা পলিসির নমিনি ছেলেটাকে করা হয়েছিল ঠিকই, কিন্তু ওরকম রাগী মানুষের মাথা বিগড়াতে কতক্ষণ, কবে রেগে গিয়ে নমিনি বদলে দেবেন? না হয়তো ফ্ল্যাটটাই বেঁচে দিলেন অন্য কাউকে, তখন ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর তাই ওর চলে যাওয়ার দরকার ছিল, হয়তো গিয়ে ভালোই হয়েছে। বাবা, মাস ছয়েক হলো আমার ক্যান্সার ধরা পড়েছে, আর কেউ জানে না, শুধু ডাক্তার আর আমি। রোগটা হওয়ার পরেই বুঝেছিলাম, আমি যদি ওর আগে যাই তবে অনেক সমস্যার সমাধান হবে না, অনেক মানুষের মুখে জ্বালা পোড়া হয়ে যাবে, বুঝেছ? যে লোক দুটো লিপ সামনে কাছে এসেছিল ওদের তুমি কোনোদিনই খুঁজে পাবে না, আর যদি পেয়েও যাও ওদের গলা কেটে ফেলেও কথা বের করতে পারবে না।
জানি মাসিমা, আপনার অনেক অনুগত কিছু লোক আছে যারা আপনার জন্য জীবনও দিতে পারে।
ওরা কি করেছে ওরা ভালো করে জানি না, ওরা শুধু আমার কুকুর পালন করেছে। তোমাকে কথাই বলি। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আমি ওর স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। উনি নিচ্ছেন আর ওর বুকের মধ্যে ওর পায়ের শব্দ যেন দুম দুম করে ধাক্কা মারছে। এক একবার মনে হচ্ছিল চিৎকার করে বলি, এই ওঠো না ওঠো না। নিজের মুখে হাত চাপা দিয়ে বলেছি, একটুক্ষণের জন্য পাশানি হ, একটা পাপ না হয় কর এই জীবনে, তাতে অনেক পাপ মিটে যাবে। তিনতলা থেকে চারতলা করে পাঁচতলায় উঠলেন, ধীরে ধীরে গতি কমছিল। ছয়তলায় উঠতে যেন এক যুগ পেরিয়ে যাচ্ছিল, আর এদিকে কান্নায় আমার বুক ভেসে যাচ্ছিল। কি ক্লান্ত পায়ের শব্দ, কি ভয়ঙ্কর শ্বাসের শব্দ। শেষ পর্যন্ত তিনি ছয়তলায় উঠলেন, তারপরেই একটা শব্দ, উনি পড়ে গেলেন। তখনই শুনলাম উনি হাঁপ ধরা গলায় আমাকে ডাকছেন, আমাকে, শিখা শিখা আমি আসছি বলে নেমে এলাম ছয়তলায়। উনি সিঁড়ির গোড়াতেই পড়েছিলেন, বুক দিয়ে রক্ত পড়ছিল, হা করে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করছিলেন। আমার দিকে অসহায়ের মতো হাত বাড়িয়ে দিলেন, হাতটা মেতিয়ে পড়ে গেল। আমি ওর পায়ের কাছে বসে দুটো পা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম, তারপর ঘরে এসে অপেক্ষা করতে লাগলাম ওর মৃত্যু সংবাদের জন্য। তোমাদের পেনাল কোড আমাকে কি শাস্তি দিতে পারে সমর? শাস্তি কাকে বলে তাকে জানো সমর? জ্বালা জানো, গ্লানি জানো?
অদ্ভুত এক নীরবতা নেমে এল, কেউ কোনো কথাই বলল না। শিখা অনেকক্ষণ আঁচলে মুখ ঢেকে রাখে, তারপর ধীরে ধীরে মুখের ঢাকনাটা একটু সরিয়ে হাসলেন। সমর উঠে দাঁড়াল, তারপর দরজাটা খুলে বাইরে পা দিয়ে একবার বুক ঘুরিয়ে দেখল, যেন ধ্বংসস্তূপের মধ্যে বসে আছেন শিখা। সমর দরজাটা খুব সাবধানে বন্ধ করে দিল, তারপর ধীরে ধীরে লিফটের দরজা পেরিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে আর মনে নামতে লাগল।
কুয়াশা
শেষ হয়ে গেল আজকের কাহিনী, যার নাম ছিল সিঁড়ি ভেঙে ভেঙে। লিখেছেন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, নাট্যরূপ দিয়েছেন শেখুস্তা আবির সারি ও সামনে ছিলেন খালেদ। জানিয়ে দিচ্ছি আজকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো। সমরের চরিত্রে অভিনয় করেছেন রেখা, মধুমিতার চরিত্রে কায়নাথ, বিনার চরিত্রে অভিনয় করেছেন সারি, শঙ্করের চরিত্রে আপেল, বিড়ালের চরিত্রে তামজিৎ, নাসিরের চরিত্রে অভিনয় করেছেন শারথী, শিখার চরিত্রে ছিলেন মেঘনা, গোপালের চরিত্রে লোবান এবং অচেনা ভাইটির চরিত্রে অভিনয় করেছেন সাইফ। এই ছিল আজকের কুয়াশা কর্মকর্তাদের নাম। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার আবারও হাজির হচ্ছি কুয়াশা নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন। আমি শারমিন এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
কুয়াশা।